নিজের দেখা হয়েছে কখনো? আপনার রাত অতটা গভীর নয়, ব্যস্ত রাস্তা ছেড়ে একটু গলির পথ ধরতেই মনে হল বাইকটা যেন একটু ভারী হয়ে গেছে। তারপর রিয়ার ভিউ মিররের দিকে তাকাতেই দেখলেন পেছনের সিটে বসে আছেন আপনি। হ্যাঁ, আপনি। রেহাই নেই এই নিজের মুখোমুখি হবার, কেউ যেন জোর করেই দেখা করিয়ে দেয় আপনাদের নিজের সাথে, নিজের। রেহাই নেই। যারা শুনছেন তারা নিরাপত্ত।
আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। অন্ধকার যখন পথ আগলায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি আগেও একটা ঘটনা পাঠিয়েছিলাম, হয়তো কোনো কারণবশত সেটি সিলেক্টেড হয়নি, তাই আবার নতুন করে আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা লিখলাম। আমি স্বাধীন। আমি ধামরাই কালামপুরের মাঝখানে কোনো একটা এলাকায় থাকি এবং বছরখানেক আগে আমি কোনাবাড়িতে একটা টেক্সটাইল ফ্যাক্টরিতে কোয়ালিটি বিভাগে কর্মরত ছিলাম। আজ এক বছর হল চাকরি ছেড়ে দিয়েছি। তখন আমার সাথে যা ঘটেছে তা এখন তুলে ধরব। ফ্যাক্টরির কাজ শেষ করে ফিরতে ফিরতে আমার গভীর রাত হয়, কিন্তু গত বছর জুলাই মাসে আমার সাথে যা ঘটেছিল সেটা কোনো মানুষের পক্ষে কল্পনা করাও সম্ভব না। আজ আপনাদের সেই কালো রাতের কথা বলছি। সেদিন ফ্যাক্টরির একটা বড় শিপমেন্ট ছিল, যার কারণে কাজ শেষ করে যখন বাইক নিয়ে বের হলাম তখন ঘড়িতে রাত 2:10। আকাশটা ছিল মেঘলা, হালকা বাতাস বইছিল। আমি কোনাবাড়ি থেকে বাইক নিয়ে নবীনগরের দিকে এগোচ্ছিলাম। নবীনগর পার হয়ে যখন ধামরাইয়ের মেইন রোড ছেড়ে ভেতরের কালামপুর রোডটা ধরলাম তখন চারপাশ একদম শুনশান। এই রাস্তাটা যারা চেনেন তারা জানেন রাস্তার দুই পাশে ঘন জঙ্গল আর ধানি জমি ছাড়া আর কিছু নেই। বাইক নিয়ে আমি যখন কালামপুর ব্রিজের কাছাকাছি একটা ফাঁকা জায়গায় পৌঁছালাম তখন হঠাৎ করেই চারপাশের বাতাসটা কেমন যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। আমার বাইকের ডিজিটাল মিটারটা তখন লাফালাফি শুরু করল, হেডলাইটটা একবার জ্বলছে একবার নিভছে। আমি ভাবলাম হয়তো বাইকের কোনো টেকনিক্যাল প্রবলেম হয়েছে। ঠিক তখনই আমি অনুভব করলাম আমার পেছনের সিটে কেউ একজন বসে আছে। বাইকটা হঠাৎ এতটাই ভারী হয়ে গেল যে আমি হ্যান্ডেল ধরে রাখতে পারছিলাম না। লুকিং গ্লাসে তাকিয়ে দেখি সিট খালি, কিন্তু স্পষ্ট বুঝতে পারছি সেখানে কেউ একজন আষ্টে পৃষ্ঠে বসে আছে। আমি বাইকের গতি বাড়াতে চাইলাম, কিন্তু তখনই অদ্ভুত একটা ব্যাপার ঘটল। আমার বাইকের লাইটটা পুরোপুরি বন্ধ হয়ে গেল। ভয়ার্ত চোখে তাকালাম রাস্তার দিকে, দেখলাম অন্ধকার থেকে সাদা একটা অবয়ব ধীরে ধীরে রাস্তার মাঝখানে ফুটে উঠছে। মনে হলো লম্বা একটা মানুষ, যার হাতগুলো মাটির নিচ পর্যন্ত ঝুলে আছে। লোকটা যখন তার মাথাটা তুলল দেখলাম তার সারা মুখে কোনো চামড়া নেই, কাঁচা রক্ত আর মাংস চুঁয়ে পড়ছে। সে কোনো কথা বলছিল না, শুধু একটা ভাঙা রেকর্ড প্লেয়ারের মতো অদ্ভুত ঘর ঘর শব্দ করছিল। আমি প্রাণ ভয়ে বাইক ফেলে উল্টো দিকে দৌড়াতে শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে আমি যখন রাস্তার পাশের সেই পুরনো জীর্ণ ভিটারার কাছে আসলাম তখন দেখলাম সামনে একটা পুরনো হ্যারিকেন নিয়ে একজন মানুষ দাঁড়িয়ে আছে। আমি হাঁপাতে হাঁপাতে তার কাছে গিয়ে সাহায্য চাইলাম। লোকটা মাথা নিচু করেছিল। যখন সে আমার দিকে মুখ তুলল, আমি পাথর হয়ে গেলাম। লোকটার চেহারা হুবহু আমার মতো। আমার পরনে যে শার্ট ছিল, লোকটার গায়েও সেই একই শার্ট। তফাত হল, লোকটার চোখগুলো ছিল একদম কয়লার মতো। সে আমার দিকে তাকিয়ে পৈশাচিক একটা হাসি দিয়ে বলল,
স্বাধীন, তুই তো কোনা বাড়িতেই মারা গেছিস, এখন বাড়িতে যাবে কি করতে?
এই কথা শোনার পর আমার মাথা ঘুরতে শুরু করল। আমি জ্ঞান হারানোর আগ মুহূর্তে অনুভব করলাম অনেকগুলো ঠান্ডা হাত আমাকে মাটির দিকে টেনে নামাচ্ছে। আমার নিঃশ্বাসে তখন লাশের পচা গন্ধ। পরের দিন সকালে এলাকার লোক আমাকে রাস্তার ধারের ঝোপের ভেতর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে। আমার সারা শরীরে অসংখ্য আঁচড়ের দাগ, যা কোনো মানুষের নখের দাগের মতো নয়। ডাক্তার এটাকে মানসিক আতঙ্ক বললেও রহস্যটা থেকে গেছে অন্য জায়গায়। আমার বাইকটা যেখানে পড়েছিল তার পাশের জমিতে বিশাল একটা মানুষের পায়ের ছাপ পাওয়া গিয়েছিল। যেই পা দুটোর পাতা ছিল একদম উল্টো দিকে ঘোরানো, মানে স্বাভাবিকের চেয়ে একটু বড়। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল, আমি যে শার্টটা সেদিন পরেছিলাম সেটার পেছনের দিকে পোড়া কয়লা দিয়ে মানুষের হাতের স্পষ্ট একটা ছাপ আঁকা ছিল। সেই ঘটনার পর আমি প্রায় এক সপ্তাহ জ্বরে শয্যাশায়ী ছিলাম। বাড়ির লোক ভেবেছিল হয়তো রাস্তায় ভয় পেয়েছি বা কোনো অ্যাক্সিডেন্ট, কিন্তু আসল আতঙ্কটা শুরু হল ঠিক সাত দিন পর। সেদিন রাত তখন ১২টা, আমি আমার ধামরায়ের বাড়ির দোতলার ঘরে ঘুমানোর চেষ্টা করছি। হঠাৎ করে আমার ঘরের জানালার কাছে টোকা দেওয়ার শব্দ পেলাম। আমাদের বাড়ির পাশে কোনো গাছ নেই যে ডালপালা এসে জানালার কাছে লাগবে। শব্দটা ছিল ঠিক এমন, যেন কেউ হাতের বড় নখ দিয়ে জানালার কাছে আস্তে আস্তে আঁচড় কাটছে। আমি যখন সাহস করে উঠে জানালার পর্দাটা সরালাম, দেখলাম বাইরে কেউ নেই। ঘুটঘুটে অন্ধকার, কিন্তু জানালার ধুলো পড়া কাঁচে আমি যা দেখলাম তাতে আমার চিৎকার আটকে গেল। জানালার বাইরের দিক থেকে কেউ একজন কাদা দিয়ে লিখে রেখে গেছে, তুই একানোস। পরদিন সকালে আমি যখন কোনা বাড়িতে ফ্যাক্টরিতে কাজে গেলাম, আমার কলিগরা আমাকে দেখে চমকে উঠল। তারা বলল,
স্বাধীন, তোর ঘাড়ের পেছনের দিকটা এমন নীল হয়ে আছে কেন? মনে হচ্ছে কেউ শক্ত করে চেপে ধরেছিল।
আমি আয়নায় তাকিয়ে দেখলাম চারটা লম্বা আঙুলের ছাপ আমার ঘাড়ে স্পষ্ট বসে আছে। কাজ করতে করতে হঠাৎ আমি খেয়াল করলাম ফ্যাক্টরির কোয়ালিটি ল্যাবের শব্দহীন পরিবেশে আমার পেছনে কেউ একজন হাঁটছে। আমি যখনই পেছনে ফিরি দেখি কেউ নেই। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, আমি যে জায়গায় দাঁড়িয়ে কাজ করছিলাম তার ঠিক পাশে একটা ভেজা পায়ের ছাপ। সেই পচা গন্ধটা আবারও আমার নাকে এসে লাগল। ওই দিন ফ্যাক্টরি থেকে ফিরতে আমার সাহস হচ্ছিল না। আমি এক বন্ধুর সাথে নবীনগর পর্যন্ত আসলাম। ও আমাকে সেখান থেকে বিদায় দিল। ভাবলাম বাকি পথটা দ্রুত পাড়ি দেব। কালামপুর রোডের সেই নির্দিষ্ট বাঁকটা আসার ঠিক আগে আমার বাইকের স্পিডোমিটার নিচে থেকেই শূন্যে নেমে গেল। বাইক চলছে, স্পিড দেখাচ্ছে না। হঠাৎ আমার কানের খুব কাছে কেউ একজন হেসে বলে উঠল,
সেদিন তোকে ছেড়ে দিয়েছিলাম, আজ তোকে তোর নিজের সাথে দেখা করাবো।
আমি তাকিয়ে দেখি রাস্তার একদম মাঝখানে একটা কাঠের কফিন পড়ে আছে। কফিনটা খোলা। আমি বাইক থামিয়ে দিতে বাধ্য হলাম। কফিনের ভেতর উঁকি দিয়ে দেখলাম সেখানে আমি শুয়ে আছি, ঠিক আমার বর্তমান অবয়ব, একই পোশাক। কিন্তু সেই লাশের চোখগুলো হঠাৎ খুলে গেল। আমি প্রাণপণ শক্তিতে বাইক ঘুরিয়ে পালানোর চেষ্টা করলাম। তখন দেখলাম আমার চারপাশটা ধামরায়ের পরিচিত রাস্তা নয়, আমি যেন কোনো এক আদিম শ্মশানের মাঝখানে ঢুকে পড়েছি। শত শত মানুষ হাহাকার করছে আর তাদের সবারই পা উল্টো দিকে ঘোরানো। আমি চিৎকার করে যখন জ্ঞান হারালাম তখন হল আমার পিঠে কেউ কামড়ে ধরেছে। সকালে নিজেকে আবিষ্কার করলাম ধামরাইয়ের সেই পুরনো ভিটার একদম ভেতরে, যেখানে আগের রাতে আমি দৌড়ে গিয়েছিলাম। আমার পকেটে থাকা ফোনটা বের করে দেখি সকাল ১০টা বাজে, ফোনে নেটওয়ার্ক নেই। কাউকে যে কল দেব, অদ্ভুতভাবে ফোনের কল লিস্টে একটি নাম্বারও নেই। শরীর কাজ করছে না, বাড়ি ফিরে যাব কিভাবে সেই চিন্তা করছি। সেখান থেকে বাইকটা নিয়ে রাস্তায় আসলাম অনেক কষ্ট করে। আস্তে আস্তে বাইক চালিয়ে বাড়িতে পৌঁছালাম। সবাই আমার অবস্থা দেখে বললেন, কারো সাথে ঝগড়া করেছি কিনা। আমার গলায় হাতের কালো ছাপ। এর মানে কি এই যে সেই অশুভ শক্তিটা আমার শরীরের ভেতরেই ঢুকে পড়েছে? কারণ আমি তারপর থেকে রাতে আয়নায় তাকালে নিজের চেহারার পেছনে অন্য কারো ছায়া দেখতে পাই। আমার ভয় হয় একদিন হয়তো আয়নার ভেতরের স্বাধীনটা বাইরে চলে আসবে আর আমি চিরতরে হারিয়ে যাব ওই অন্ধকারে। আমি দিন দিন মানসিকভাবে ভেঙে পড়তে থাকি। বাড়ির লোক আমাকে নিয়ে ধামরাইয়ের এক জানাশোনা কবিরাজের কাছে যায়। সময় ছিল রাত ৮টা। তিনি একাই ছিলেন পুরো ছোট বাড়িতে। তিনি আমার হাতে একটা কালো সুতো বেঁধে দিয়ে বললেন, আগামী তিন রাত একা কোথাও বের হবে না, আর ঘরের আয়না ঢেকে রাখবে। আমি তার কথা মতো কাজ করলাম। কিন্তু দ্বিতীয় রাতে যা ঘটল তা আমার কল্পনাকেও হার মানিয়ে দিল। রাত ২টা, আমি বিছানায় শুয়ে আছি কিন্তু ঘুম নেই। হঠাৎ আমার ঘরের মেঝেতে পানি পড়ার শব্দ শুনতে পেলাম। আমি লাইট জ্বাললাম, দেখলাম আমার ঘরের মেঝের ঠিক মাঝখানে একটা বড় পানির ছোপ, আর সেই পানি থেকে পচা গন্ধটা আসছে। আশ্চর্যের বিষয় হল ছাদ থেকে পানি পড়ার কোনো চিহ্ন নেই। আমি যখন সেই পানির ছোপটার দিকে তাকালাম, দেখলাম পানির ভেতরে কোনো প্রতিবিম্ব দেখা যাচ্ছে। সেটা আমার ঘরের ছাদ নয়, সেটা যেন কোনা বাড়ির সেই কোয়ালিটি ল্যাবের ছাদ। হঠাৎ করেই ঘরের লাইটটা দপ করে নিভে গেল। আমি অন্ধকারে অনুভব করলাম কেউ একজন আমার বিছানায় পায়ের কাছে এসে দাঁড়িয়েছে। আমি সাহস সঞ্চয় করে চিৎকার দিয়ে বললাম, কে তুই, কি চাস আমার কাছে? অন্ধকার থেকে একটা কর্কশ কণ্ঠস্বর ভেসে এলো,
তোর এই কালো সুতো আমাকে আটকাতে পারবে না স্বাধীন। তুই যাকে কবিরাজ ভাবছিস সে তো নিজেই আমার গোলাম।
আমি আতঙ্কে জমে গেলাম। তখনই আমার আয়নাটা, যেটা আমি কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম, সেটা সশব্দে ভেঙে চুরমার হয়ে গেল। কাপড়ের নিচ থেকে কাঁচের টুকরোগুলো ছিটকে সারা ঘরে ছড়িয়ে পড়ল। আমি টর্চ জ্বালালাম, দেখলাম আয়নার একটা বড় টুকরোয় আমার প্রতিবিম্ব দেখা যাচ্ছে, কিন্তু সেই প্রতিবিম্বটা আমার সাথে তাল মেলাচ্ছে না। আমি টর্চ ধরে আছি কিন্তু আয়নার ভেতরে থাকা আমিটা আমার দিকে তাকিয়ে হাসছে। আয়নার ভেতরে সেই রূপটা ধীরে ধীরে কাঁচের বাইরে বেরিয়ে আসতে শুরু করল। তার হাতগুলো লম্বা, আমার গলার দিকে এগিয়ে আসছিল সেগুলো। আমি দৌড়ে ঘর থেকে বের হতে চাইলাম, কিন্তু দরজাটা কোনোভাবেই খুলছে না, যেন বাইরে থেকে কেউ সেটাকে ওয়েল্ডিং করে আটকে দিয়েছে। আমি তখন দেয়ালে ছড়ানো আমার সেই বাইকের চাবিটায় হাত লাগালাম। অদ্ভুতভাবে চাবিটা বরফের মতো ঠান্ডা হয়ে গেল এবং সেখানে নীল রঙের একটা আভা বের হল। সেই আলোটা দেখার সাথে সাথে ছায়াটা চিৎকার করে পেছাতে লাগল। সেদিন ভোরে যখন দরজাটা নিজে থেকেই খুলে গেল, আমি সোজা সেই কবিরাজের কাছে গেলাম। গিয়ে দেখি কবিরাজের ঘরটা পুরে ছাই হয়ে আছে, আর গ্রামবাসীরা বলছে সেই কবিরাজ নাকি তিন দিন আগেই মারা গেছেন। তাহলে আমাকে সুতো বেঁধে দিয়েছিল কে? আমরা সবাই যাকে দেখলাম, কে ছিল সে? এটা একটা রহস্য এবং সেই রহস্য থেকেই গেল। আজও আমি যখন কোনো কাজ থেকে ফেরার পথে কালামপুর রোডের সেই বাঁকটা পার হই, আমার বাইকের লুকিং গ্লাসে আমি নিজের বদলে সেই রক্তাক্ত অবয়বটা দেখতে পাই। সে হাত নেড়ে আমাকে ডাকে। আমি জানি সে এখনো আমার অপেক্ষায় আছে। হয়তো এই কাহিনীটা যখন আপনি পড়ছেন, সে আপনার স্টুডিওর বাইরে দাঁড়িয়ে থাকতে পারে, কারণ সে শুধু এখন আমাকে নয়, আমার কাহিনী যারা শুনছে তাদেরও চিনে ফেলেছে। তো ঘটনা তো আরো অনেক বাকি, এই ঘটনা সিলেক্টেড হলে পার্ট টু লিখব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন এবং আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, আমি মোহাম্মদ সিফাত আলম আজ নতুন একটি ঘটনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। কিছু মানুষের জীবন সম্পর্কে জানলে মনে হয় আল্লাহ হয়তো ওনাদেরকে শুধু পরীক্ষা করার জন্যই পৃথিবীতে পাঠিয়েছেন। এত কষ্ট, এত যন্ত্রণা একটা মানুষ কিভাবে সহ্য করে সেটা নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস করা সম্ভব হতো না। আজকের ঘটনাটি ঠিক তেমনই। আজকের ঘটনাটি আমাকে পাঠিয়েছেন মেহরিনা আপু। আমি ওনার মতো করে এই ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি জানি না আমার এই ঘটনাটি আপনারা যখন শুনবেন তখন আপনাদের মনের অবস্থা কেমন হবে, কিন্তু আমি শুধু এটুকু বলতে পারি আমি যা ফেস করেছি তা যেন আর কোন শত্রুর জীবনেও না ঘটে। আমার বয়স তখন খুব কম, 16 কি 17 বছর হবে। পারিবারিক কিছু কারণে খুব অল্প বয়সেই আমার বিয়ে হয়ে যায়। বিয়ের পর আমার স্বামী আমাকে অন্য একটা শহরে নিয়ে আসে আমাদের নতুন ঠিকানায়। ঠিকানাটি ছিল চট্টগ্রামের চকবাজার এলাকা। বিয়ের মাত্র 2 থেকে 3 দিন পার হয়েছে তখন। নতুন পরিবেশ, নতুন বাসা, আমি আর আমার স্বামী ছাড়া বাসায় আর কেউ ছিল না। সেদিন রাতে আমার স্বামী বাইরে গেল রাতের খাবার আনার জন্য, আমি বাসায় একা। ভাবলাম খাবার তো নিয়েই আসছে, আমি বরং রান্নাঘর থেকে প্লেট গ্লাসগুলো রেডি করে রাখি, একটা পাটি বিছিয়ে দেই, খাবার এলে আমরা রুমে বসেই খেয়ে নেব। এই ভেবে আমি রান্নাঘরের দিকে হাঁটা দিলাম। আমাদের বাসাটা ছিল একটু অন্যরকম, 3টা রুম ছিল কিন্তু মাঝখানের জায়গাটা ছিল বেশ খোলামেলা, উঠোনের মতো। মাথার উপরের আকাশ দেখা যেত, আর পাশেই বাথরুমের দিকে টিনের চালা দেয়া ছিল। আমি রান্নাঘরের দিকে পা বাড়াতেই হঠাৎ থমকে গেলাম। আমার সামনে একটা বেড়াল, কুচকুচে কালো রঙের একটা বেড়াল, চোখ দুটো জল জল করছিল। আমি বাসায় একা, হঠাৎ এমন একটা বেড়াল দেখে আমি বেশ অপ্রস্তুত হয়ে পড়লাম, ভয় পেয়ে গেলাম খুব। কিন্তু পরক্ষণেই নিজেকে বোঝালাম, আরে বেড়াল তো বেড়ালই, রাস্তা থেকে হয়তো ঢুকে পড়েছে, এটাকে এত পাত্তা দেওয়ার কি আছে। আমি বেড়ালটাকে ইগনোর করে রান্নাঘরে ঢুকে গেলাম। রান্নাঘর থেকে প্লেট আর গ্লাস নিয়ে আমি যখন ফিরে আসছি হঠাৎ আমার চোখ গেল আমাদের রুমের টিনের চালার দিকে। আমার হাত থেকে প্লেটগুলো পড়ে যাওয়ার উপক্রম হল, পা দুটো যেন চলার শক্তি হারিয়ে ফেলেছে, গলা শুকিয়ে কাঠ। আমি দেখলাম ওই টিনের চালার উপরে কেউ একজন বসে আছে, একজন নারী। হ্যাঁ, নারী মনে হল, পুরো শরীর কুঁচকুঁচে কালো, মাথায় কোকড়ানো চুল, আমি তার মুখ দেখতে পাচ্ছিলাম না, চোখ নাক কিছুই না, শুধু একটা কালো ছায়ার মতো অবয়ব। কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারছিলাম সে ওখানে আছে। আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না, বিকট একটা চিৎকার দিলাম, ভয়ে আমার পুরো শরীর কাঁপছিল। আমি দৌড়ে আমার রুমে ঢুকে গেলাম, রুমে ঢুকে দরজা লাগিয়ে দিলাম। আমার তখন শুধু আয়াতুল কুরসি আর দুরুদ শরীফের কথা মনে পড়ছিল, আমি পাগলের মতো সেগুলো পড়তে শুরু করলাম। কিছুক্ষণ পর আমার স্বামীর কলার আওয়াজ, আমি দ্রুত দরজা খুলে বাইরে গেলাম। ওকে দেখেই বললাম, বাইরে দেখো, বাইরে কিছু একটা আছে টিনের চালে। কই?
কিছু নেই তো, আমি তো এইমাত্র এলাম, তুমি কি পাগল হয়ে গেলে?
আমি তখন ওকে নিয়ে আবার সেই জায়গায় গেলাম, কিন্তু না, কেউ নেই সেখানে। টিনের চালাটা একদম ফাঁকা, শুধু সেই কালো বেড়ালটা উঠোনে বসেছিল। আমার স্বামী বেড়ালটাকে দেখিয়ে বলল,
তুমি হয়তো বেড়ালটাকে দেখে ভয় পেয়েছ, একা একা আছো তো।
আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু সে কিছুতেই বিশ্বাস করল না। বারবার বলতে লাগলো, এটা আমার মনের ভুল। আসলে মানুষ নিজের চোখে না দেখলে অনেক কিছুই বিশ্বাস করতে চায় না। সেদিনের মতো ব্যাপারটা ওখানে চাপা পড়ে গেল। আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম, কিন্তু রাত বাড়ার সাথে সাথে শুরু হলো আরেক উপদ্রব। আমার মনে হচ্ছিল কেউ যেন ওই টিনের চালের ওপর থেকে পাথর ছুঁড়ে মারছে, টুপটাপ ঠক ঠক সারা রাত এই আওয়াজ। আমার স্বামীকে বললে ও বলল,
আরে না, এগুলো বেড়ালের আওয়াজ।
আমি আর কিছু বললাম না, কিন্তু আমার মন মানছিল না। এরপর থেকে শুরু হলো আমার আসল কষ্ট। আমি প্রায়ই ওই ছায়াটাকে দেখতে পেতাম, কখনো দরজার আড়ালে, কখনো জানালার বাইরে। আমি স্বামীকে বললে সে শুধু বলতো, আমার হয়তো জ্বর এসেছে, শরীর খারাপ, তাই উল্টো পাল্টা দেখছি। আমিও ভাবলাম তাই, নতুন জায়গা, হয়তো মানিয়ে নিতে কষ্ট হচ্ছে। কিন্তু আমার শরীর আসলেই খুব খারাপ হতে শুরু করলো, হুট করেই প্রচণ্ড জ্বর আসত, আর তার সাথে পেটে এমন ব্যথা, মনে হতো কেউ ছুরি দিয়ে আমার নাড়িভুড়ি কেটে ফেলছে। একদিন ব্যথার চোটে আমি অজ্ঞান হয়ে গেলাম। আমাকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হলো। ডাক্তাররা পরীক্ষা করে বললেন, আমার অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা, অপারেশন করতে হবে। আমাকে সারা রাত অবজারভেশনে রাখা হলো। বলা হলো সকালেই অপারেশন হবে, কিন্তু আল্লাহর কি হুকুম দেখুন, সকালে যখন বড় সার্জন এলেন, তিনি আমাকে চেক করে অবাক। তিনি বললেন, আমার নাকি কোনো অপারেশন করা লাগবে না, ব্যথার কোনো কারণই তিনি খুঁজে পেলেন না। কিছু ওষুধ দিয়ে আমাকে রিলিজ করে দিলেন, বললেন কোর্স কমপ্লিট করলে ঠিক হয়ে যাবে। বাসায় ফিরে এলাম, কিন্তু সমস্যাগুলো কমল না, পেটের ব্যথা জ্বর লেগেই রইল। আমি যে রুমে থাকতাম সেটার পেছনের দিকে একটা বারান্দা ছিল, আর বাথরুমটা সেই বারান্দার সাথেই লাগোয়া। আমার ওই বারান্দার দিকে তাকালেই খুব ভয় লাগত, মনে হতো কেউ ওখান থেকে উঁকি দিয়ে আমাকে দেখছে। আমি ভয়ে ভয়ে দিনের বেলাতেও ওই দরজা লক করে রাখতাম, জানালা বন্ধ করে রাখতাম। মাঝে মাঝে আমি দেখতাম ওই বারান্দাতে ছালার বস্তার মতো পুতুল রাখা আছে। পুতুলটা একেবারে আমার সমান লম্বা, একজন স্বাভাবিক মানুষের মতো, আর মুখটা ছিল একদম চ্যাপটা। আমি ওরা দেখলেই ভয় সিটিয়ে যেতাম। আস্তে আস্তে এই জিনিসগুলো আমার শ্বশুর বাড়ির অন্য মানুষদের সাথেও হতে শুরু করল। কেউ না কেউ সবসময় অসুস্থ। আমার তিন ননদ ছিল, তার মধ্যে বড়জন আমার বয়সী, একেবারে ইয়াং একটা মেয়ে, হুট করে তার মুখ প্যারালাইসিসের মতো হয়ে গেল। আমার স্বামীও খুব অসুস্থ হয়ে পড়লেন, পুরো বাড়িতে থমথমে পরিবেশ। একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমি ব্যথায় জ্বরে বিছানা থেকে উঠতেই পারতাম না, খাওয়া দাওয়া এক প্রকার ছেড়েই দিয়েছিলাম। কিন্তু সেদিন দুপুরে আমি হঠাৎ বিছানা থেকে উঠলাম, সোজা গিয়ে খাবার টেবিলে বসলাম, সবাইকে বললাম আমার খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। সবাই খুব অবাক, কারণ আমি এক আধটা রুটির বেশি খেতে পারি না। আর ওই সময় আমার অবস্থা আরো খারাপ, আমাকে খাবার দেয়া হলো, আমি কোকরাশে গিলতে লাগলাম, স্বাভাবিক মানুষের মতো না। ফটাফট আমি তিনজনের খাবার খেয়ে নিলাম। সবাই ভাবল অনেকদিন পর হয়তো শরীরটা ভালো হয়েছে, তাই খাচ্ছি। কেউ ঘূর্ণাক্ষরেও ভাবতে পারল না এটা আমার কাজ নয়। এর পরের ঘটনাগুলো আরো ভয়ঙ্কর। এক রাতে আমি আর আমার স্বামী রুমে বসে কথা বলছিলাম, হঠাৎ আমি নাকি খুব অদ্ভুতভাবে হাসতে শুরু করি। আমার স্বামীর ভাষ্য মতে আমার চোখ দুটো নাকি একদম টকটকে লাল ছিল। আমি এমন কিছু কথা বলছিলাম যা কোনো স্বাভাবিক মানুষের পক্ষে বলা সম্ভব না। যেই মানুষটা এতদিন আমার কথাগুলোকে মনের ভুল বলে উড়িয়ে দিচ্ছিল, সে নিজের চোখে আমার এই অমানুষিক রূপ দেখে থমকে গেল। রাতটা কোনো মতে পার করলাম। এরপর আমার আচরণ আরো বদলাতে লাগল। আমার শ্বশুরবাড়ির সবাই বুঝতে পারছিল আমার সাথে কিছু একটা হচ্ছে। আমার শাশুড়ি বলল,
বৌমা হয়তো ভয় পেয়েছে, নতুন বউ তো, একটু লুকাইয়া করা দরকার।
আমার স্বামী তখন শাশুড়িকে ওই কালো ছায়া দেখার ব্যাপারটা বলল। তখন সবাই মিলে সিদ্ধান্ত নিল আমাকে হুজুরের কাছে নিয়ে যাওয়া হবে। হুজুর আমাকে দেখে কিছু দোয়া কালাম পড়তে শুরু করলেন, আর তখনই আমার অবস্থা খারাপ হতে লাগল। হুজুর যখন দোয়া পড়লেন, হঠাৎ আমার ভেতর থেকে একটা কণ্ঠ বেরিয়ে এলো। বিশ্বাস করবেন কিনা জানি না, কণ্ঠটা আমার ছিল না। হুজুর পরে আমাদের বুঝিয়েছিলেন, এই কালো জাদু হয়তো ইন্ডিয়া বা ওই দিকের কোন ভিন দেশের তান্ত্রিককে দিয়ে করানো হয়েছে আমাকে ধ্বংস করার জন্য। তাই চালান করে পাঠানো শয়তান বা জিনটা আমার ভেতর থেকে খুব আশ্চর্যজনকভাবে হিন্দিতে কথা বলছিল। হুজুরের সামনে আমি নাকি কখনো অট্টহাসি হাসছিলাম, অদ্ভুত মুখভঙ্গি করছিলাম। হুজুর বললেন, এই মেয়ের ওপর খারাপ ধরনের কালো জাদু করা হয়েছে। এই জাদুর মূল উদ্দেশ্যই হল মেয়েটিকে পাগল করে দেয়া। কথাগুলো শুনে আমার স্বামী আর শ্বশুর বাড়ির সবাই খুব চিন্তিত হয়ে পড়লেন। হুজুর বললেন, তিনি আমার চিকিৎসা শুরু করবেন। এদিকে এরই মধ্যে আমি কনসিভ করি, কিন্তু আমার শারীরিক অবস্থা এতটাই খারাপ হতে থাকে আমি বলে বোঝাতে পারবো না। সারাটা দিন বিছানায় শুয়ে থাকতাম, আর হঠাৎ করেই আমার মনে হতো আমার শরীর বিছানা থেকে শূন্যে উঠে গেছে। যখন ওই শয়তানটা আমার উপর ভর করত, আমার চেহারা পুরো বদলে যেত। আমি নিজেকে নিজে আঘাত করতাম, হাতের মধ্যে পেটের মধ্যে এমনভাবে আঁচড় দিতাম যে রক্ত বের হয়ে যেত। প্রথমে আমার শাশুড়ি আর ননদরা ভাবত আমি বোধহয় ইচ্ছে করে এগুলো করছি, পাগল হয়ে গিয়েছি তাই। কিন্তু তারা দেখল রুমে কোনো ব্লেড, কাঁচ বা ধারালো কিছুই নেই। আমার উপর শয়তান ভর করলে আমাকে কেউ ধরে রাখতে পারত না, আমি জ্বরে বেহুশ হয়ে থাকতাম। সকাল কখন হচ্ছে, রাত কখন হচ্ছে, কোনো হুঁশ ছিল না। আমার স্বামী তখন আমার খুব খেয়াল রেখেছে, এজন্য আমি তার কাছে ঋণী। সে সকালে আমাকে খাইয়ে যেত, রাতে আবার খাইয়ে দিত, ওষুধ খাওয়াত। এর মধ্যে আমার ডেঙ্গু হল, আমাকে হাসপাতালে নেওয়া হল, আর ওই ডেঙ্গু কালো জাদুর প্রভাবে আমার মিসক্যারেজ হয়ে গেল। আমার বাচ্চাটা আমি আর পেলাম না। আমার কোনো জ্ঞানই ছিল না তখন, কে রুমে আসছে কে যাচ্ছে কিছুই বুঝতাম না। আমার স্বামী আমার সব কাজ করে দিত। এরপর আমরা ওই বাসাটা ছেড়ে দিলাম, নতুন একটা বাসায় উঠলাম। ভেবেছিলাম এবার বোধহয় সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু না, এখানে এসে শুরু হলো নতুন পরীক্ষা। আমি নামাজ পড়া তো দূরের কথা, কালেমা পর্যন্ত পড়তে ভুলে গেলাম। মুসলিম মেয়ে, ছোটবেলা থেকে কালেমা পড়েই বড় হয়েছে, কিন্তু আমি কিছুতে সেটা মনে করতে পারতাম না। আমার তখন খুব কষ্ট হতো, মনে হতো আল্লাহ কেন আমাকে এত বড় শাস্তি দিচ্ছেন, আমি তো কারো ক্ষতি করিনি। মাঝরাতে হঠাৎ করে আমার অদ্ভুত সব আবদার শুরু হতো, আমি এটা খেতে চাই, সেটা খেতে চাই। আমার স্বামী বুঝতে পারত না কেন এমন করছি। নতুন বাসায় আমার শ্বশুর শাশুড়ি থাকতেন একদিকে রুমে, আমার ননদরা তাদের রুমে, আর আমাদের রুমটা ছিল একদম একটা কোনায়। দিনের বেলা সবাই যে যার কাজে যেত, বাসায় আমি একা। আমি ভয়ে রুমের বাইরে আসতাম না। একদিন আমি ভয়ে রুমের দরজা ভেতরে লক করে দিলাম। একটু পরেই কে যেন আমার রুমের দরজায় শব্দ করতে লাগলো, মনে হচ্ছিল দরজাটা ভেঙেই ফেলবে। আমি ভয়ে এক কোনায় গুটিসুটি মেরে কাঁদছিলাম। দুপুর দুইটার দিকে আমার ছোট দুই ননদ স্কুল থেকে ফিরলে আমি দরজা খুললাম। যিনি আমার চিকিৎসা করিয়েছিলেন তিনি বললেন, আমার জন্য নাকি কবরের মধ্যে কালো জাদুর তাবিজ পোতা হয়েছে, আবার কবরের পাশের গাছেও নাকি তাবিজ ঝোলানো ছিল। এই জাদুর প্রভাব কাটানো অনেক কঠিন, কিন্তু আমার অবস্থা দিন দিন খারাপই হচ্ছিল। মাঝরাতে আমি যখন স্বামীর পাশে ঘুমিয়ে থাকতাম, হঠাৎ করে আমার খাট নিচে নেমে আসত। আমার স্বামী শক্ত করে আমাকে ধরে রাখত, আমি ভয়ে চিৎকার করে কাঁদতাম। আমার মনে হতো আমার পায়ের কাছে কেউ দাঁড়িয়ে আছে, কখনো মনে হতো পর্দার আড়াল থেকে কেউ আমাকে দেখছে। এরই মধ্যে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল। আমার বাবার শরীর খুব খারাপ হয়ে গেল, আমার মা আমাকে খবর দিলেন, আমি আমার মায়ের বাসায় গেলাম। আমি যাওয়ার পরদিনই আমার বাবা মারা গেলেন। এমনিতেই আমার অবস্থা খারাপ, তার উপর বাবার মৃত্যু, আমি একদম ভেঙে পড়লাম। আমার দম আটকে আসত, বুক ধরফর করত, আমাকে বারবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হতো। ডাক্তাররা ঘুমের ইঞ্জেকশন দিয়ে আমাকে ঘুম পাড়িয়ে রাখতেন। আমার মা তখন বাধ্য হয়ে আমাকে নিয়ে ওনার পরিচিত এক খালার কাছে গেলেন রুকাইয়া করাতে। খালা আমার অবস্থা দেখে দোয়া পড়তে শুরু করলেন। তখন আমার ভেতরের জিনিসগুলো আবার কথা বলতে শুরু করল। এরা ছিল খুব ধূর্ত, এক একবার এক এক রূপে কথা বলত, কখনো ছোট বাচ্চার গলায়, কখনো মানুষের গলায়। খালা তাদের পরিচয় জানতে চাইলেন, তারা বলল ট্রেনে চেপে এসেছি। আবার কখনো ভারী গলায় বলল অফিস থেকে এসেছি রে। কোনো সঠিক উত্তর দিত না, শুধু কথার জালে পেঁচাত। খালা বললেন, আমার উপর খুব ভয়ঙ্কর একটা দুটো না অনেকগুলো শয়তান চালান করা হয়েছে, আর খুব স্ট্রং তারা। আমি আমার শ্বশুর বাড়িতে ফিরে এলাম, একটু সুস্থ হওয়ার চেষ্টা করছিলাম, হঠাৎ আমার শ্বশুর মারা গেলেন, একেবারে সুস্থ মানুষ। যাই হোক, ওনার দাফন হল। পরদিন আমার স্বামী যখন ওনার কবর জিয়ারত করতে যাচ্ছিলেন, আমি জেদ করলাম আমিও যাব, আমার বাবার কবরে তো আমাকে কেউ নিয়ে যায়নি, তাই আমার স্বামী আমাকে নিয়ে গেলেন। জিয়ারত করে ফিরলাম, বাসায় পা দিতেই আমার উপর চরম মাত্রার অত্যাচার শুরু হল, আমার পুরো শরীর মেকে গেল। শ্বশুরের মৃত্যুর কারণে বাড়িতে অনেক আত্মীয় স্বজন সবাই এই দৃশ্য দেখে ভয়ে অস্থির, কেউ আমার কাছে আসার সাহস পাচ্ছিল না, আমার পুরো শরীর মনে হচ্ছিল কেউ যেন ব্লেড দিয়ে চিরে দিয়েছে, রক্ত বের হচ্ছিল, অথচ আমার নখ পর্যন্ত কাটা ছিল। আমি নিজেকে নিজে আঘাত করছিলাম, আমার স্বামী বাধ্য হয়ে আমাকে রশি দিয়ে বিছানার সাথে বেঁধে ফেলল, যাতে আমি নিজের কোনো ক্ষতি না করে ফেলি। আমি অদ্ভুত সব আওয়াজ করছিলাম, সবাই আমাকে ভয় পাচ্ছিল। আমার এক কাজিন ছিল, তার বিয়ে হয়নি, আমার স্বামী তাকে খুব রিকোয়েস্ট করল আমার কাছে বসার জন্য, সবাই ওই মেয়েকে বারণ করল, কিন্তু মেয়েটা আমার খুব ভালো বন্ধু ছিল, সে ভয় পেলেও আমার কাছে এল। এরপর আমার মা খবর পেয়ে আমার বড় বোনকে পাঠালেন, আমার বোন আমার সাথে এক রুমে ঘুমাত। একদিন রাতে আমার বোন হঠাৎ চিৎকার করে উঠল, সে বলল কেউ নাকি তার হাত ধরে টানছিল আর তার পা দুটো ওপরের দিকে তুলে দিয়েছিল, ওর সাথেও ওর ছোট বাচ্চা ছিল। আমার স্বামী তখন আর রিস্ক নিল না, আমার বোনকে অন্য রুমে পাঠিয়ে দিল আর সে নিজে আমার সাথে থাকা শুরু করল। আমার অবস্থা কিছুতেই কন্ট্রোল করা যাচ্ছিল না, আমার শরীরের এক পাশ পুরো প্যারালাইজড হয়ে যাচ্ছিল, আমি কথা বলতে চাইলেও জবান দিয়ে কথা বের হতো না। আমার স্বামী আমাকে নিয়ে গাড়ির পেছনে সিটে বসলেন, সিলেটে আমার খালার কাছে নিয়ে যাবেন, সাথে আমার এক খালাও ছিল। আমরা হাইওয়ে দিয়ে যাচ্ছিলাম, রাস্তায় শুরু হল ওই শয়তানের তাণ্ডব, আমাদের গাড়ি একবার ডানে যায় তো একবার বায়ে। হাইওয়েতে এমনিতেই গাড়ির স্পিড বেশি থাকে, কয়েকবার অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেলাম। আমি গাড়ির কাঁচ ভেঙে ফেলারও চেষ্টা করছিলাম, হঠাৎ আমার ভেতরের শয়তানটা খালার দিকে তাকিয়ে বলে উঠল, তোর হাত সরা আর তুই যেটা পড়ছিস সেটা বন্ধ কর। খালা এই কথা শুনে ভয়ে আমার হাত ছেড়ে দিলেন, কারণ ওনার বাচ্চারা আসলেই বাসায় একা ছিল। শয়তানটা বলেছিল, তোর বাচ্চা দ্রুত বাসায় একা, তুই কি চাস তাদের ক্ষতি করি। অনেক কষ্টে আমরা গন্তব্যে পৌঁছালাম, খালা আমাকে রুকাইয়া করলেন, একটু সুস্থ হলাম, আমার হাত পা আবার নাড়াচাড়া করতে পারছিলাম। আমার বোন আমাকে আমার বাসায় নিয়ে গেল, সেখানে আমার চিকিৎসা চলতে লাগল। এর মধ্যে আমার শ্বশুর বাড়ির লোকজন আমার স্বামীকে চাপ দিতে শুরু করল আমাকে ছেড়ে দেবার জন্য, বলল এই মেয়ে কোনোদিন ঠিক হবে না, আজকের সমাজে যেখানে সামান্য কারণেই ডিভোর্স হয়ে যায়, সেখানে আমার স্বামী এই ভয়ঙ্কর বিপদের দিনে আমার হাত ছাড়েনি। সে তার পরিবারকে সোজা জানিয়ে দিল, ও যদি মারাও যায় আমি ওর সাথেই থাকব। আমার স্বামী আমাকে নিয়ে আমাদের বাসায় চলে এলো, সে নিজে আমাকে নিয়ে দিন রাত জেগে থাকত। খালা কিছু তাবিজ দিয়েছিলেন আর কয়লার আগুনে পোড়াতে হবে সেই তাবিজগুলো, আমার স্বামী রোজ রাতে সেগুলো পোড়াত। সেই শয়তানগুলো আমার স্বামীকেও ভয় দেখানোর চেষ্টা করতে লাগল, সে যখন বাসায় একা থাকত বা রাতে উঠত, সে দেখতে পেত দরজার পেছনে বিয়ের শাড়ি পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আমার চিকিৎসার জন্য অনেক মানুষ অনেক ফালতু বুদ্ধিও দিয়েছে, একজন বলেছিল 47,000 বা 14,000 টাকা দিয়ে কালো ছাগল জবাই করে সেই রক্ত দিয়ে চিকিৎসা করা হবে ইত্যাদি, আরেকজন বলেছিল অমুসলিম তান্ত্রিকের কাছে যেতে হবে, আরো অনেক পরামর্শ। আমার জামা কাপড় এমনিতেই ছিঁড়ে যেত, কাপড়ে রক্তের দাগ পাওয়া যেত, বিছানা থেকে বালিশের ভেতর থেকে সুঁই তাবিজ এগুলো বের করে আনত রেগুলার, কালো জাদুর কোনো শেষ ছিল না। প্রায় 3-4 বছর টানা চিকিৎসার পর আলহামদুলিল্লাহ এখন আমি অনেক ভালো আছি, এখন আগের মতো ওই ভয়ঙ্কর কিছু আর হয় না। আমি ওজুর মধ্যে থাকি, নামাজ পড়ি, সকালে আর রাতে আয়াতুল কুরসি 4 কুল পড়ি, তবে হ্যাঁ একবার যে সব শেষ হয়ে গেছে তাও না, এখনো মাঝে মাঝে আমি তাদের অস্তিত্ব টের পাই, আমার কাজের মধ্যে অনেক বাধা আসে, শরীর হঠাৎ ভার হয়ে যায়, মনে হয় ঘাড়ের ওপর কেউ বসে আছে। একবার আমি আয়নার সামনে দাঁড়িয়েছিলাম, হঠাৎ দেখলাম আমার ঘাড়ের ওপর ছোট একটা বাচ্চা বসে আছে। শয়তানটা বাচ্চার রূপ ধরে আসছে, আর সে আমার গলাটা এমন ভাবে চেপে ধরে আছে যেন সে পড়ে না যায়। আমি চিৎকার দিয়ে উঠলাম, পরে আর কিছু দেখিনি। আমি জানি এই লড়াইটা আমার সারা জীবনের, তবে আল্লাহর রহমতে আর আমার স্বামীর ভালোবাসায় আমি ওই ভয়ঙ্কর সময়টা পার করে এসেছি। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে আর আমার পরিবারকে ওই শয়তানের হাত থেকে সম্পূর্ণ হেফাজত করতে পারে। আমার স্বামীর ব্যাপারে কিছু কথা না বললেই না, ওর মতো অমায়িক মানুষ, এরকম হাজবেন্ড আমি দ্বিতীয় কাউকে দেখিনি। আমার এত খারাপ সময়ে সে আমার পাশে থেকেছে। প্রিয় লিসেনার্স, এই ছিল মেহেরিনাপুর জীবনের এক ভয়ঙ্কর অধ্যায়। মোহাম্মদ সিফাত আলম আপনাদের কাছে শুধু এটুকুই বলব, জীবনে যাই আসুক আল্লাহর ওপর ভরসা হারাবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এই বলেই সিফাত আলম তার ঘটনা শেষ করেছেন। আপনারা জানেন সাবিত আলম এবং সিফাত আলম অনেকের কাছ থেকে ঘটনা সংগ্রহ করে আমাদেরকে পাঠান, এবং আমরা অনেক সময় এরকমও হয় যে ময়মনসিংহে যদি কেউ ঘটনা শেয়ার করতে চান তাহলে সাবিত এবং সিফাতের মাধ্যমেই আমরা সেটা রেকর্ড করে ফেলি। এরকম আরো অসংখ্য ঘটনার প্রতীক্ষায় আমরা চলে যাব আমাদের পরের ঘটনায়। শীতের পিঠা খাওয়া উপলক্ষে আমাদের আসা, প্রতি বছর এই সময়টাতে সবাই গ্রামে আসে, কিন্তু সে বছর শুধু আমার পরিবার এসেছিল। আর সিনহাদের পক্ষ থেকে দাওয়াতটা ছিল কারণ এটা সিনহার দাদুর বাড়ি। রাত্রে সবার আড্ডা শেষে সবাই ঘুমিয়ে পড়লে আমি আর সিনহা মুভি দেখার পরিকল্পনা করি, কিন্তু বাড়ির ভেতর নেটওয়ার্ক না পাওয়ায় আমরা বাইরে যাই। বাইরে গেলেও কোনোভাবেই নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল না। বাড়ির উঠোন থেকে মেইন গেট খুলে আমরা বাড়ির বাইরে যাই। সেদিন জ্যোৎস্না রাত, মেইন গেট থেকে বের হতেই পূর্ব দিকে শুকিয়ে যাওয়া পুকুরটার দিকে চোখ পড়ে। সবুজ ঘাস, খোলা আকাশের নিচে খালি জায়গাটা কেমন যেন আকর্ষণীয় লাগছিল। আমি ওই দিকে তাকিয়ে আছি, সেই সময় সিনহা আমাকে বলে উঠল, এই যাবি ওখানে? আমরা যেন আর কিছুই ভাবলাম না, কিসের এক টানে দুজনে ও পাশের ঝাড় ঝোপ পেরিয়ে পুকুরের ঢালু দিয়ে নেমে মাঝখান বরাবর সেই জায়গাটায় গিয়ে পৌঁছালাম। পৌঁছানোর পর আমাদের টনক নড়ল, এত দূর আসা কি ঠিক হয়েছে? আমি বললাম, সিনহা দেখ তো কয়টা বাজে। সিনহা কিছুটা কাঁপা কাঁপা গলায় বলল, আমরা যখন বের হয়েছিলাম তখন না বলেছিলি 11টা বাজেনি এখনো। আমি কিছুটা বিরক্ত হয়ে বললাম, তো যেটা জিজ্ঞেস করছি সেটা বল। সিনহা ওর ফোনটা আমার সামনে ধরল, ঠিক ঠিক 12টা বাজে, কিভাবে সম্ভব? এমন সময় সিনহা বলে উঠল, তুই যেমনটা ভাবছিস তেমনটা নাও হতে পারে, হয়তো তুই তখন সময়টা ভুল দেখেছিলি। আমরা দেরি না করে পুকুর পাড় থেকে উঠে যাব, ঠিক সেই সময় লক্ষ্য করলাম পুকুর থেকে ওঠার ঢালু রাস্তাটি যেন পাহাড়ের মতো উঁচু হয়ে গেছে। এটাও কি চোখের ভুল? আমরা দুজন দুজনের দিকে তাকালাম, না আমি ভুল দেখছি না, কারণ আমরা দুজনেই একই ব্যাপার দেখছি। আমরা সিদ্ধান্ত নিলাম পুকুরের উত্তর পূর্ব দিকে উঠে পড়ব, ওখানে গিয়ে দেখি রাস্তা ঠিক আছে। পুকুরের ওপাশের ঘাটে হাতের ডানে ছিল মাদ্রাসা, আর বাঁ পাশে পারিবারিক কবরস্থান। কবরস্থান পার করে উঠতেই পেছন থেকে একটু ভারী গলায় কে যেন বলল, এখানে কি করছ, কারা তোমরা? পেছনে ফিরে তাকাতে দেখলাম একজন সাদা জোব্বা পরা লোক, সাদা দাড়ি, মাথায় টুপি। একটু হাঁপ ছেড়ে বাঁচলাম। আমি সিনহাকে ফিসফিস করে বললাম, মাদ্রাসার হুজুর হবে হয়তো। আমি তাকে সালাম দিলাম এবং জানালাম যে আমরা তালুকদার বাড়িতে এসেছি, ফোনের নেটওয়ার্ক না থাকায় এদিকে চলে এসেছি। লোকটা একটু বিরক্ত হয়ে বলল, যাও বাড়ি যাও, এখানে থেকো না, যাও আর দাঁড়াবে না, সোজা বাড়ি। লোকটার এমন ব্যবহার কেমন যেন লাগলো। ওদিক থেকে বাড়ি ফেরার রাস্তাটা এমন, দুপাশে দুটো পরিত্যক্ত বাড়ি, মাঝখানে গলি। গলির ভেতর যেতেই নেটওয়ার্ক পেল ফুল স্পিডে। আমি আর সিনহা ঠিক করলাম যে দুটো মুভি ডাউনলোড করে তারপরে যাব। তারপর আমাদের সাথে যা ঘটল তার জন্য প্রস্তুত ছিলাম না। একটা শেয়ালের মতো দেখতে কিছু আমাদের দিকে এগিয়ে আসছে, ভয়ে আমরা একে অপরের হাত শক্ত করে ধরি। ওই জিনিসটা আরেকটু কাছে আসতেই আমরা নতুন করে আবিষ্কার করি ওটা একটা বাচ্চা। কিন্তু তখন যে শেয়ালের মতো কিছু একটা দেখলাম, কি করব বুঝতে পারছিলাম না, দোয়া কালাম কিছুই মনে করতে পারছিলাম না। এমন সময় বাচ্চাটি জোরে কান্না শুরু করলে আমরা আরো বেশি ভয় পেয়ে যাই এবং ওই গলি থেকে বের হয়ে বাড়িতে চলে আসি। বাড়িতে গিয়েছিলাম এটা জানতে পারলে বাড়ির সবাই বকাঝকা করবে, তাই বাড়িতে কাউকে কিছু না বলে ঘুমোতে চলে যাই। কিন্তু আমাদের দুজনেরই মাথায় এই ঘটনাগুলো ঘুরপাক খাচ্ছিল, ঘুম আসছিল না। একটু পর অনেক জোরে চালের উপরে আওয়াজ হওয়াতে আমি আর সিনহা দুজনেই উঠে পড়ি এবং দেখতে যাই কি হলো বাইরে। তখন মেইন গেট খুলে আবার বাইরে যেতেই দেখি কতগুলো বড়ুই পড়ে আছে গেটের বাইরে। যদিও বড়ুই গাছটা অনেক দূরে, কিন্তু সেটা নিয়ে মাথা না ঘামিয়ে ওখান থেকে তিন চারটা পাকা বড়ুই নিলাম এবং ঘরে ফিরে সিনহা সবগুলো বড়ুই একাই খেয়ে ফেলল। সেটাতে আর কিছু হয়নি। পরের দিন বাড়ি ফিরে যাই আর সিনহাও শহরে ফিরে যায়। ঘটনাটা এখানে শেষ হলে পারত, কিন্তু বাড়ি ফেরার পর একটানা চার দিন স্বপ্নে আমি একই জিনিস দেখতে থাকি। সেই বাচ্চাটার মতো দেখতে একটা অবয়ব আমাকে ডাকে, চিৎকার করে ডাকে, সিনথিয়া ফিরে আয়, আমরা তোর অপেক্ষায়। যখন এভাবে প্রতি রাতে একই স্বপ্ন দেখতে থাকি, তখন ব্যাপারটা সিনহাকে জানানোর জন্য কল করতে যাব। ঠিক সেই মুহূর্তে সিনহার কল,
সিনথিয়া আমার স্বপ্নে গত চার রাত হলো এই ছায়াটি আমাকে ডাকে, আমার সাথে খারাপ কিছু হচ্ছে মনে হয়।
আমি বললাম, শুধু তোর সাথে না, বল আমাদের সাথে, কারণ স্বপ্নটা আমিও দেখি। প্রথম দুরাত ভেবেছিলাম মনের দোষ, সিনহার সাথে কথা শেষ করে ঘুমোতে যাই এবং সে রাতে স্বপ্নটা অন্যরকম ছিল। সেই হুজুর যাকে মাদ্রাসার হুজুর ভেবেছিলাম, তিনি আমাদের স্বপ্নে আসেন এবং বলেন অনেক রাগি গলায়,
চলে যেতে বলেছিলাম না, আর তোরা যে বড়ুই খেলি, গাছ কোথায় ভেবেছিলি?
পরদিন ভোরে সিনহার আম্মুর কল। ওর আম্মু বলল সিনহা অনেক অসুস্থ, ওর পেট প্রচন্ড ব্যথা করছে, ওকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তাররা কোনো কারণ খুঁজে পাচ্ছিল না পেট ব্যথার। সেদিন সন্ধ্যায় আমি হাসপাতালে যাই সিনহাকে দেখতে এবং আম্মুকে পাঠিয়ে দেই আর বলি আমি আজ সিনহার কাছেই থাকব। আমি ভেবেছিলাম সিনহাকে জানতে হবে আমার স্বপ্নের কথা। তাহলে কি বড়ইটা বড়ই ছিল না? আমি আর ভাবতে পারছিলাম না। হাসপাতালে আমি আর সিনহার আম্মু থাকলাম। সিনহার আম্মু খাবার আনতে নিচে গেলে সিনহাকে আমি সবটা বললাম। তারপর ভাবলাম সবাইকে সবটা বলে দেব। এইটুকু কথা শেষ হতে না হতেই সিনহার মা খাবার নিয়ে এসে হাজির। এত তাড়াতাড়ি কিভাবে? 5 মিনিটও হয়নি, সিনহার আম্মু এক প্যাকেট বিরিয়ানি আর সিনহার জন্য স্যুপ এনেছে। আমার হাতে বিরিয়ানির প্যাকেটটা দিল এবং খেতে খেতে সে সিনহাকে স্যুপ খাওয়ানোর চেষ্টা করল। আমি ভাবলাম বিরিয়ানি যখন এসেছে আমি একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসি। কোল্ড ড্রিঙ্কসের কথা সিনহার আম্মুকে বলতে সে বলে এখন যেতে হবে না, তুই আগে খা। যাওয়া নিয়ে সে বারবার মানা করছিল, আমি বারবার বলছিলাম যাব। সে এক পর্যায়ে রেগে গিয়ে বলল না বলছি না। আমি তার কথায় বিরক্ত হয়ে কেবিন থেকে বের হয়ে যাই। নিচতলায় যেতেই দেখি সিনহার মা মেইন গেট থেকে হসপিটালে ঢুকছে। আমার শরীর হিম হয়ে গেল। আমি দৌড়ে ছুটে যাই সিনহার কাছে এবং লিফট দেখি ওপরে উঠে গেছে। লিফটের অপেক্ষা না করে আমি সিঁড়ি ভাঙতে থাকি। 4তলায় সিনহার কেবিন, কিছুতেই যেন সিঁড়িগুলো শেষ হচ্ছে না। আমি যেতে যেতে কেবিনে পৌঁছে দেখি সিনহা অজ্ঞান হয়ে বেডের নিচে ফ্লোরে পড়ে আছে। ঠিক তারপরে সিনহার আম্মু আসে। তারপর আমি যা ঘটেছে সবটা খুলে বলি প্রথম থেকে। পরদিন সিনহাকে হসপিটাল থেকে বাড়িতে আনা হয়। আমাদের পরিবার ভালো একজন হুজুরের শরণাপন্ন হন। হুজুর জানান মাদ্রাসার পেছনে একটা খারাপ জিন আছে, এসব তার কাজ। আল্লাহ রহমতে হুজুরের চিকিৎসার পর আমাদের সাথে আর খারাপ কিছু ঘটেনি। অন্যের বলা ঘটনা মনে হলেও নিজের সাথে ঘটে গেলে অনুভব করা যায়। আমি এটুকুই বলতে চাই, ভয় পাওয়া বা না পাওয়া বড় বিষয় নয়, তবে সবার সাবধান থাকা উচিত। আর বিশ্বাস অবিশ্বাস আপনাদের ওপর। আমার এই ঘটনাটি সিলেক্টেড হলে আমি আমার পরিবারের সাথে ঘটে যাওয়া আরও একটি ঘটনা শেয়ার করব ইনশাল্লাহ। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি ভালো লেগেছে আপনাদের। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো।
আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলেই আছি। আমি এবার সরাসরি অডিও ক্লিপে যাব এবং যারা অডিও ক্লিপ পছন্দ করেন, অনেকেই আছে পছন্দ করেন, এবং তাদের দলে আমি একজন, কারণ যিনি ঘটনা পাঠাচ্ছেন তিনি তার মতো করে তার ঘটনাটি বলছেন, মানে বিষয়টা একটু অন্যরকম। আমরা প্রতি মঙ্গলবার স্টুডিওতে আমাদের গেস্টদের আমন্ত্রণ জানাই এবং সরাসরি তারা যুক্ত হন, চাইলে আপনিও যুক্ত হতে পারেন। আমরা রবিবারে একটা শো করি শুধুমাত্র দেশের বাইরে যারা থাকেন, বিশেষ করে তাদের জন্য, শুধুমাত্র বলাটা ভুল হবে। এবং আমরা বৃহস্পতিবার শুক্রবারে ফিরে আসি আপনাদের কাছে। কথা না বাড়িয়ে ঘটনায় যাব।
নমস্কার রাসেল ভাই, কেমন আছেন জিজ্ঞেস করলাম না, কারণ আপনি সবসময় ভালোর দলেই থাকেন। আমি অনন্ত বলছিলাম সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর থানা গালা ইউনিয়ন থেকে। তো আমি ভূতের ফিল্ম শুনি প্রায় 2011 সাল থেকে। তো তখন থেকে আমার একটা মনের মধ্যে ইচ্ছা জাগত যে আমি ভূতের ফিল্মে একটি ঘটনা পাঠাতাম, যদি আমার ঘটনাটি শেয়ার হতো কতটাই ভালো লাগতো। সেখানে তখন থেকে এখন পর্যন্ত আমি কোনো ঘটনা শেয়ার করিনি, এখন কর্মব্যস্ততার মধ্যে পারি না, তখন সামর্থ্য ছিল না দেখে পারি নাই, তো যে কারণেই হোক পাঠানো হয়নি। তো আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব সেই ঘটনাটি ঘটেছে আমার এক মামার সাথে। আমার কাছে আরো অনেক ঘটনা আছে, যদি এই ঘটনাটি শেয়ার হয় তাহলে আমি অনেকগুলো ঘটনায় আমি পাঠাবো। তো চলুন ঘটনায় চলে যাওয়া যাক। ঘটনাটি যার সাথে ঘটে আমার সেই মামার নাম হচ্ছে দীপক কুমার সেন। তো ঘটনাটি আজ থেকে প্রায় 15-20 বছর আগের ঘটনা। তখন আমার এই মামা সদ্য বিবাহ করেছে। তো বিবাহ করার পরে সে সারাদিন কাজকাম করে সে আমাদের গ্রাম থেকে নৌকা পার হয়ে আমাদের শহরে যেতে হয়, সেখানে গিয়ে আমাদের বাজার ঘাট করে নিয়ে আসতে হয়। তো তখন তো আরো অনেক আয়ের কথা, তখন তো আরো বুঝতেই পারছেন যে তখনকার দিনগুলো কেমন ছিল। তখন সে নৌকা পার হয়ে উপরে গিয়ে বাজার ঘাট করতে করতে অনেক দেরি হয়ে যায়, আর তখনকার সময় 8 বাজে যায়, মনে করেন যে অনেক অনেক রাত। তখন সে আস্তে আস্তে 8:30 বেজে যায় ঘাটে আসতে আসতে। তখন সে এসে দেখে যে সেই ঘাটের নৌকার শেষ খাওয়া যেটা ছিল সেটা ছেড়ে দিছে, তো নাই। তো সে অনেক চিন্তার মধ্যে পড়ে যায়, কোনো লোক নেই, জন নেই, সে একা। তখন সে মানে আমাদের ওইখানে দুটো ঘাট, একটা সোজাপারের নৌকা আর একটা হচ্ছে আমাদের গ্রামের নৌকা। তো তখন সে চিন্তা করে যে সোজাপার হয়েই আমি হেঁটে যাব, কোনো আত্মীয় বাড়িতে ফিরে যাব না, কারো বাড়িতে উঠবো না। তখন সে সোজা পার হয়েই হাঁটা দেয়। তখন ঘাটের লোকজন তাকে চেনে, তখন বলে কি রে এত রাত্রে তুই একা কোথায় যাবি, কিভাবে যাবি, আর রাস্তা তো এটা ভালো না। তখন সে বলে ভালো না, তা থেকে আমার বাড়িতে যেতে হবে। তো তখন বলে যে তখন সে কাজ করতো মানুষের বাড়িতে, তখন বলে যে রাত রাতটা আমাদের বাসায় থেকে যা, সকালে যাস। তো সে কারো কথা না শুনে সে হাঁটা দেয়। তো তার পকেটে অনেক বিড়ির দুই প্যাকেট বিড়ি সে কিনে নেয়। কিনে নেওয়ার পর সে একটা করে বিড়ি খাচ্ছিল আর রাস্তা হেঁটে যাচ্ছিল। তো সে বলে রাখা ভালো, সে অনেকগুলা বাজার করার মধ্যে সে মাছ কিনে, কাঁচা বাজার কিনে অনেকগুলা জিনিস সে কিনে নিয়ে আসছিল। সে মাঝামাঝি রাস্তা আসার আগ পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল। তো তার হেঁটে যেতে হবে প্রায় 5-6 কিলো। সে তখন সে একটু দ্রুত হাঁটছিল। তখন সে দেখতে পায় যে একটা মহিলা কি যেন করছে, মানে চুলার আগুন জ্বলছে আর সে বসে আছে, আর তার সামনে 2-3 বাচ্চা বসে আছে। সে ভাবে এত রাতে এখানে কারা। তখন সে একটু এগিয়ে যায়, সে যে অস্বাভাবিক কিছু ভাবেনি, সে একটু এগিয়ে যায়, গিয়ে জিজ্ঞেস করে যে দিদি কি আপনি, আর এখানে আপনি কি করছেন এখন। তো সেই মহিলাটি তার দিকে ঘুরে তাকায়, মহিলাটি স্বাভাবিক ভাবে তার দিকে তাকায়। সো সে তাকে জিজ্ঞেস করে আপনার বাড়ি খুলে, সে বলে যে আমার বাড়ি এখানেই, তো আপনি এখানে কি করেন। সে মহিলাটি বলে যে আমার এখানে আমরা আছি, এখানে থাকি আমরা, আমাদের বাড়ি এটাই। তো তখন সে কোনো কিছু স্বাভাবিকভাবে নিছে, সে কিছু ভাবেনি যে এটা কি হতে পারে। তখন সে কিন্তু ভাবেও নি যে এই এত রাত্রে এখানে তারা কি করছে। তখন সে তারা বলে যে আপনি কি করছেন, যে বলে আমি রান্না করছি, আমার বাচ্চারা খাবে। তো তখন একটি বাচ্চা তখন তার মাকে বলে ওঠে যে মা ওনার ব্যাগে মাছ আছে, আমি মাছ খাবো। তখন সেই কথাটি শুনে তার মা বলে ওঠে যে না বাবা, এগুলা করা যাবে না, কারণ ওনার মাছ উনি নিয়ে যাচ্ছে, আমার যেরকম তোমরা বাচ্চা তালু বাচ্চা আছে, এটা করা যাবে। তখন আমার মামা শুনে তখন সে ভাবে সে আমার ব্যাগে মাছ আছে, সে বাচ্চাটা কেমনে জানলো। সে অনেকটা হতবাক হয়ে তাদের দিকে তাকিয়ে থাকে। তখন সে মহিলাটি বলে যে ভাই তুমি বাড়িতে যেতে চাইলে যাও, কোনো সমস্যা নেই, আর ওরা যাকে না বলে তুমি বিষে তাকাইও না, কেউ কিছু মনেও করো না। তখন আমার মা বলে যে তা ঠিকই আছে, আমার তো আমি আমার পরিবারের জন্য মাছ কিনছি, তো ঠিক আছে সমস্যা নেই, আপনি এক কাজ করেন, আমার তো এখানে আমি তো তিন চারটা মাছ আছি, আমি তো নিছি, তো আপনি একটা মাছ রাখেন, নিয়ে আপনি রান্নাবাড়ি করে আপনার বাচ্চা নিয়ে খান। তো সেই মহিলাটি নিতে চায় না, তো তার জোরাজোরিতে সে রাখে। তখন সেই বাচ্চারা বলে যে মামা আপনি আমাদের সাথে খেয়ে যান। তখন সেই বাচ্চাদের অনুরোধে এবং তার মনের থেকে সে বলে যে না আমি থাকবো না, আমি চলে যাব। তখন সেই মহিলাটি বলে যে ভাই যদি থাকো তোমার ভাগ্নেদের সাথে বসে দুমুঠ খেয়ে যেতা তাহলে ওরা অনেক খুশি হতো। তখন এই কথা শুনে তখন মামা ওখানে বসে, তো বসার পরে আড্ডা মাড্ডা দিচ্ছে, কথাবার্তা বলতে খেলাধুলা করছে তাদের সাথে। তখন রান্নাবাড়ি শেষ হয়, তখন সেই তাদের একটা কুড়ে ঘরের মধ্যে ছিল, সেখান থেকে তারা বেরিয়ে আসে যে হয়েছে নাকি রান্না। তখন আমার মামা যেটা খেয়াল করে, সে বের হয়ে যদি দেখতে পায় তার সেই দিদি তখন চুলাই নিজের পা দিয়ে রান্না করছে, এবং সে যার যে নিত্য প্রয়োজনীয় জিনিস সে তার হাত মানে ওঠার প্রয়োজন নেই, সে তার হাত বড় করে মানে এক জায়গায় বসে থেকেই যা যা প্রয়োজন সে সেখান থেকে নিয়ে আসছে। নিয়ে এসে তখন তখন তো আমার মামার জানের মনে করেন যে ভয়ে তার ভিতরে অবস্থা শেষ। তখন সে চালাকি করে বোঝে যে আমি যেগুলো বুঝতে পেরেছি তাদের বুঝতে দেওয়া যাবে না। তখন সে সুন্দর করে আবার রুমের মধ্যে গিয়ে সে চুপ করে বসে থাকে, সবার সাথে কথাবার্তা বলে বাগনাদের সাথে। তখন রান্নাবাড়ি শেষ করেছে মহিলা নিয়ে আসে, নিয়ে আসার পর সে আর খেতে চায় না, তো খেতে চায় না তো না খান বলে সেই মহিলা, তো ভাই খাও খাও, তো সবাই খাওয়া দাওয়া শেষ করেই তখন ওই মামা যে রান্নাটা খাচ্ছিল সে ওই রকম সুস্বাদু রান্না কোনোদিন খায়নি। তখন সে এত সুস্বাদু রান্না খেয়ে অনেকগুলো ভাত খেয়ে ফেলে। তখন খাওয়া দাওয়া শেষ করে তো তখন সেই দিদি বলে তো ঠিক আছে ভাই রাতটা থেকে যাও, তো বলে না আমি থাকবো না চলে যাব, তো ঠিক আছে যাও চলে যাও তাহলে। আর তখন ওই মানে তাদের বাচ্চাদের বলে যাও তোমার মামাকে তোমরা এগিয়ে দিয়ে আসো, তো তখন মামা বলে যে না ওরা ছোট মানুষ ওরা আমাকে কি এগিয়ে দিবে, ওরা থাক আমি একাই যেতে পারবো, যে বলে না সমস্যা নেই তা ওরা যাবে তোমার সাথে। পরে তারা দুই ভাই যায় আর এক ভাই তার মার কাছে থাকে, তো তখন দুই ভাই রাস্তাতে হেঁটে তাকে নিয়ে যাচ্ছিল দুজন কথা করতে করতে, তখন যাইতে যাইতে অনেক কথাবার্তা বলে বলার পরে তখন তারা মামা আবার খেয়াল করে যে তাদের পা রাস্তার উপর দিয়ে হাঁটছে। তখন সে আরো ভয় পেয়ে যায় এবং সে কিছু বলছে না। পরে তার ভাগ্নে একটা বলে ওঠে যে মামা ভয় পায় না, আমরাই বুঝতে পেরেছি যে আপনি আমাদের চিনে ফেলছেন, তো আপনি ভয় পাবেন না, আর এই রাস্তাটা ভালো না যে আপনাকে একা ছাড়া সম্ভব না, সেই জন্য মা আমাদের আপনাকে আপনাকে সুস্থ হয়ে পাঠিয়ে জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে পাঠিয়েছে, তো আপনি যে আমাদের চিনতে পেরেছেন, আপনি যে আমার মাকে সব কাজ করা দেখে ফেলেছেন সেটা আমার মা ঠিকই বুঝতে পেরেছে, তো আমাকে সেগুলো আমাকে বলেছে, তো আপনি চিন্তা করেন না আপনার ভাগ্নি আপনার সাথে আছে, আপনি চলেন নিশ্চিন্তে চলেন। তখন কি তার ভয় তাও যায় না, তারপর সে আস্তে আস্তে যায়। যাওয়ার পরে বাড়ি থেকে প্রায় দশ পনেরো বা বিশ হাত এত দূর ফাঁকে এসে এসে তারা এসে বলে যে তার কাছে মামা আপনি যান বাড়িতে এখন যান, এখন আর কোনো সমস্যা নেই। তখন সেই মামা মানে কেবলই মানে তাদের বলে আচ্ছা ঠিক আছে তোমরা যাও বলে, আর ওই ভাগ্নিরা বলে যে মামা আপনি পিছনে ফিরে থাকাবেন না। কিন্তু সে দুই পায়ে তিন পায়ে যাওয়ার পরে সে ঘুরে তাকায় যে বলার জন্যে যে তাহলে চলো বাড়িতে যাই, কিন্তু ঘুরে দেখে কেউ নেই। তখন সে ভয় পেয়ে এক দড়ি বাড়ির মধ্যে চলে যায়। চলে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। তো সবাই জল টল ছিটিয়ে তার জ্ঞান নিয়ে আসে। জ্ঞানটা নিয়ে আসার পরে যখন সবাই জিজ্ঞেস করে কি হয়েছে, যে সবাই বলে, সবাইকে সে শেয়ার করে যে এই ব্যাপারে বিতেন, তো যে আমি এইগুলো এইগুলো দেখেছি। তো সবাই বলে যে যে ওই একটা ভালো জিন ওনারা, তো ওনারা ভালো, সেই জন্যে আপনি ভালো সুস্থ সবল মতো ফিরে এসেছেন। এই ছিল আমার ঘটনা, ভালো লাগলে শেয়ার করবেন। আর এই ঘটনাটি শেয়ার হলে আমাকে একটু জানাবেন প্লিজ, আমার কাছে আরো ঘটনা আছে, আমি পরবর্তীতে শেয়ার করব।
স্পিরিট, বি হিয়ার উইথ মি।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলেই আছি। অনেকেই শুনছেন কিন্তু এখনো পর্যন্ত যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, আমি মোহাম্মদ সিফাত আলম আজ হাজির হলাম আপনাদের মাঝে নতুন একটি ঘটনা নিয়ে। আজ যে ঘটনাটি আমি শেয়ার করতে যাচ্ছি তা আমার সাথে একজন আপু শেয়ার করেছেন। আমি তার স্বামীর জীবনের এক চরম ভয়ঙ্কর এবং রহস্যময় অভিজ্ঞতার কথা আপনাদেরকে জানাব। আপুর ভাষায় ঘটনাটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। রাসেল ভাইয়ের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি ঘটনার ভেতরের কোন অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য। চলুন তাহলে আজকে আপুর ঘটনায় সরাসরি চলে যাওয়া যাক, বলছেন সেই আপু। আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালোই আছি। আজ আমি আপনাদের সাথে এমন একটি ঘটনা শেয়ার করতে যাচ্ছি যা কোনো সাধারণ ঘটনা নয়, কোনো কল্পকাহিনী নয়, সম্পূর্ণ বাস্তব আর আমার নিজের স্বামীর জীবনের একটি মর্মান্তিক অভিজ্ঞতা। আপনারা হয়তো অনেকেই জানেন মানুষের জীবনে মাঝে মাঝে এমন কিছু চরম ভীতিকর অভিজ্ঞতা আসে যা তাদের মন থেকে স্বাভাবিক ভয়ের অনুভূতিটাকে চিরতরে কিভাবে যেন মুছে দেয়, মানে একেবারে ব্ল্যাঙ্ক করে দেয়। আমার স্বামীর ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটেছিল। তার সাথে ঘটে যাওয়া সেই ছোটবেলার মানসিক আঘাত এতটাই গভীর ছিল যে এরপর থেকে পৃথিবীর কোনো ভয়ঙ্কর ঘটনা তাকে আর ভয় দেখাতে পারে না। কোনো ভৌতিক সিনেমা বা গা ছমছমে পরিবেশ, কোনো কিছুই না। তার মনের ভেতরে ভয়ের যে জগৎটি ছিল তা যেন সেই ঘটনাকে কেন্দ্র করেই ঘুরছে এখন পর্যন্ত। ঘটনার সূত্রপাত অনেক বছর আগে। আমার স্বামী তখন হাই স্কুলে পড়ে। তার বাবা মা পড়াশোনার জন্য তাকে বিভিন্ন জায়গায় পাঠানোর সিদ্ধান্ত নেন। আমি যদি সরাসরি বলি তাহলে বলতে হবে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেন। তার আরো দুই ভাই আগেই ঢাকায় থাকতেন। সে সময় 1985 সালের দিকে এখনকার স্কুলগুলোর শিক্ষার মান বেশ ভালোই ছিল, তাই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ঢাকা পাঠানো হয়। আমার শাশুড়িমা তখন নিজের সময়টাকে ভাগ করে নিয়েছিলেন। তিনি বছরে 6 মাস থাকতেন আমার স্বামীর সাথে, বাকি 6 মাস থাকতেন তার বাকি দুই সন্তানদের সাথে। আমার স্বামী মূলত তার এক ফুপুর কাছে থাকতেন। এই ফুপুর জীবনেও ঘটনাটি বেশ কষ্টের। অনেক বছর আগে তার স্বামী মারা গিয়েছিলেন, তাদের কোনো সন্তান ছিল না। এই ফুপুই একসময় আমার শ্বশুরমশাইকে নিজের সন্তানের মতো লালন পালন করে বড় করেছিলেন, তাই আমার স্বামীর সাথে তার ফুপুর সম্পর্কটা ছিল একদম নিজের দাদি বা নানির মতো। যেহেতু আমার স্বামীর নিজের দাদা দাদি বা নানা নানি কেউ বেঁচে ছিলেন না, তাই এই ফুপুই ছিলেন তাদের পরিবারের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মানুষ, শ্রদ্ধেয় মানুষ। ফুপু তাদের পেয়ে খুব খুশি ছিলেন। একটি একান্তবর্তী পরিবারে দাদি নানিরা যেমন পুরো বাড়ি মাতিয়ে রাখে, ফুপু ঠিক সেভাবেই তাদের আগলে রাখতেন। মিরপুরে তাদের সেই বাসাটা ছিল অনেক বড়। এই ঠিকানাতেই আমাদের জীবনের সবচেয়ে ভয়ানক স্মৃতিগুলো লেখা আছে। সময়টা ছিল 1987 সালের পবিত্র মাহে রমজানের শেষের দিকের দিনগুলো চলছিল। তখন চারদিকে একটা অন্যরকম ধর্মীয় গাম্ভীর্য, পবিত্রতার আমেজ। মুসলিম পরিবারগুলোতে রমজানের শেষ দশকে যেমন একটা সাজ রব পড়ে যায়, ঠিক তেমন ঈদের প্রস্তুতি, ইবাদতের আধিক্য সব মিলে একটা ব্যস্ত অথচ স্নিগ্ধ সময়। আকাশে তখন ঈদের চাঁদ ওঠার অপেক্ষায় সবাই। আমার শাশুড়ি মা রমজানের শেষ দিকে তার বড় ছেলেদের নিয়ে বাজারে গিয়েছিলেন ঈদের কেনাকাটার জন্য। আপনারা তো জানেন ঈদের সময় আমাদের দেশের বাড়িগুলো কেমন একটা উৎসবের আমেজে মেতে ওঠে। ঘরের পুরনো জিনিসপত্রগুলো বদলানো হয়, নতুন পর্দা টানানো হয়, পুরো বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। তাদের বাড়িতেও তখন রঙের কাজ চলছিল। বাড়িটাকে ঈদের জন্য নতুন করে সাজিয়ে তোলা এক বিশাল আয়োজন। চারপাশে রঙের গন্ধ, শ্রমিকদের হাঁকডাক, এসব মিলিয়ে অন্যরকম একটা ব্যস্ততা। এই ঘটনা প্রায় ৬ মাস আগের কথা। আমার স্বামীর সেই ফুপু হঠাৎ করে স্ট্রোক করেন। এই স্ট্রোকের কারণে তার শরীরের অর্ধেক অংশ অবশ হয়ে যায়। তাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় হাফ বডি প্যারালাইসিস বলা হয়। এর মানে এই নয় যে তিনি একেবারেই চলাফেরা করতে পারতেন না, তবে তার হাঁটা চলা অনেকটাই সীমিত হয়ে গিয়েছিল। তাকে একটি বিশেষ হাঁটার যন্ত্র বা ওয়াকারের সাহায্যে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হতো। এছাড়া তার দীর্ঘদিনের ডায়াবেটিসও ছিল। আরও ছিল বার্ধক্যজনিত শারীরিক সমস্যা। এই অসুস্থতার কারণে সেই বছর তিনি রমজানের রোজাগুলো ঠিকমতো রাখতে পারছিলেন না। তাই আমার শাশুড়ি মা বাজারে যাওয়ার আগে ফুপুর জন্য একটি ট্রেতে করে যত্ন করে খাবার সাজিয়ে রেখে গিয়েছিলেন। বাড়িতে তখন কেবল আমার স্বামী এবং তার কোলে ছিল ছোট ভাই। আমার শাশুড়ি মা যাওয়ার সময় আমার স্বামীকে স্পষ্টভাবে বলে গিয়েছিলেন, বাবা আমি বাজারে যাচ্ছি, ফুপু যখন খিদে পাবে তুমি নিজ হাতে এই খাবারটা থেকে খাইয়ে দিও, তার যত্নের যেন কোনো কমতি না হয়। এই কথা বলে তিনি বড় ছেলেকে নিয়ে ঈদের কেনাকাটা করতে বেরিয়ে যান। বাড়িতে তখন এক অদ্ভুত নীরবতা। দুপুরের দিকে আমার স্বামী এবং ছোট ভাই তাদের নিজেদের ঘরের দরজা বন্ধ করে এক মনে খেলাধুলায় মগ্ন ছিল। সম্ভবত তারা লোগো ব্লক দিয়ে কিছু একটা বানাচ্ছিল, ছোটবেলায় যেমনটা হয় আর কি। খেলায় একেবারে মগ্ন থাকায় তারা আশেপাশের পরিবেশের কোনো খেয়াল করছিল না, কে ডাকছে বা কি হচ্ছে সব ভুলে বাচ্চারা খেলছিল। হঠাৎ পাশের ঘর থেকে ফুপু অত্যন্ত দুর্বল কণ্ঠে ডাক দিলেন। তিনি বললেন, বাবা আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে খাবারটা একটু দিয়ে যাবে? আমার স্বামী তখন একরকম চরম পর্যায়ে ছিল। সে ঘর থেকে চিৎকার করে উত্তর দিল, ফুপু আর মাত্র ১০ মিনিট সময় দাও, আমাদের খেলাটা প্রায় শেষ, আমি ১০ মিনিট পরেই তোমার খাবার নিয়ে আসছি। এই বলে তারা দুই ভাই আবার তাদের সেই লেগো ব্লকের দুনিয়া হারিয়ে গেল। এই ১০ মিনিট সময় যাওয়ার যে অপরাধ বোধ, তা আজও আমার স্বামীকে তাড়িয়ে বেড়ায়, কুড়ে কুড়ে খায় ভেতর থেকে। সেই ১০ কি ১৫ মিনিটের মধ্যে এক অদ্ভুত ঘটনা ঘটল। আমার স্বামী এবং তার ভাই খেলায় মগ্ন থাকা অবস্থাতে আর চোখে দেখতে পেল ফুপু তার সেই ওয়াকারটি নিয়ে অত্যন্ত ধীর পায়ে ড্রয়িং রুম পেরিয়ে ব্যালকনির দিকে এগিয়ে যাচ্ছেন। ফুপু সেই দুর্বল শরীর নিয়ে ব্যালকনিতে যাওয়াটা তাদের কাছে খুব একটা অস্বাভাবিক মনে হয়নি। হয়তো তিনি বাইরে খোলা হাওয়ার জন্য বা রাস্তার দিকে তাকানোর জন্যই সেখানে যাচ্ছিলেন। তারা দুই ভাই আবার নিজেদের খেলায় মন দিল, কিন্তু ঠিক ১৫ মিনিট পর এমন একটি শব্দ তাদের কানে এলো যা তারা জীবনেও ভুলতে পারবে না। শব্দটা ছিল অনেকগুলো মাছি একসাথে ভন ভন করলে যেমন একটা গঙ্গানোর মতো আওয়াজ হয় ঠিক সেরকম, কিন্তু এই আওয়াজটা ছিল অনেক বেশি তীব্র, অনেক বেশি গা ছমছমে, যেন কোনো অশুভ শক্তি পুরো বাড়িটাকে ঘিরে ফেলেছে, দম বন্ধ করা একটা পরিবেশ। শব্দটা শুনে দুই ভাই চমকে উঠল, তাদের বুকের ভেতরটা কেমন যেন ছ্যাদ করে উঠল। তারা তৎক্ষণাৎ খেলা ফেলে উঠে দাঁড়ালো, তাদের ঘরের দরজাটা খুলল। তাদের ঘরের দরজা খুললেই সামনে ড্রয়িং রুম, ঠিক তার ওপারেই সেই ব্যালকনির দরজা। ব্যালকনির দরজাটা হাট করে খোলা ছিল, আর সেই খোলা দরজা দিয়ে তারা যে দৃশ্য দেখল তা কোনো সুস্থ মানুষের পক্ষে কল্পনা করাও সম্ভব নয়। চোখ দুটো কপালে ওঠার মতো অবস্থা। তারা দেখল তাদের সেই স্নেহময় ফুপু ব্যালকনির এক কোণের দেয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে, আর তার পুরো শরীর দাউ দাউ করে আগুন জ্বলছে। আপনারা ঠিকই শুনেছেন, তার মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর ভয়ঙ্কর আগুনের লেলিহান শিখায় আচ্ছাদিত। আমরা সাধারণ মানুষেরা জীবনে হয়তো কখনো না কখনো এভাবে জীবন্ত কাউকে চলতে দেখিনি। সিনেমায় বা খবরে দেখলে আমরা জানি মানুষের গায়ে আগুন লাগলে যে যন্ত্রণায় চিৎকার করতে থাকে সেটা কতটুকু তীব্র, বাঁচার জন্য পাগলের মতো এদিক ওদিক ছুটতে থাকে, মাটিতে গড়াগড়ি খায়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর এবং অবাস্তব ব্যাপারটি ছিল ফুপু একদম স্থির হয়ে বসেছিলেন। তার মুখ থেকে কোনো যন্ত্রণার চিৎকার বের হচ্ছিল না, তিনি বাঁচার জন্য কোনো আকুতিও করছিলেন না, তিনি দেয়ালের সাথে হেলান দিয়ে এমনভাবে বসেছিলেন যেন কিছুই হয়নি। শুধু তার দুই হাত সামনের দিকে প্রসারিত করা ছিল, যেন তিনি আমার স্বামীকে তার কাছে যাওয়ার জন্য ডাকছিলেন। এই দৃশ্যটা বর্ণনা করতে গিয়ে আজও আমার গা শিউরে ওঠে। যদিও আমি এই দৃশ্য নিজে সরাসরি দেখিনি, তাহলে আপনারা ভাবুন আমার স্বামীর অবস্থাটা কি হতে পারে। আমার হাতের লোমগুলো খাড়া হয়ে যাচ্ছে। আপনারা একটু কল্পনা করে দেখুন, একটা জলজন্ত মানুষ দাউ দাউ করে জ্বলছে, অতশেষে জোরাচ্ছে না, চিৎকার করছে না, শুধু দুই হাত বাড়িয়ে কাউকে ডাকছে। এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলা প্রয়োজন। যেহেতু বাড়িতে তখন রঙের কাজ চলছিল, তাই ব্যালকনিতে রঙের অনেকগুলো কৌটা, থিনার এবং স্পিরিটের বোতল রাখা ছিল। আপনারা সবাই জানেন যে এগুলো অত্যন্ত দাহ্য পদার্থ। আগুনের সামান্য একটু স্ফুলিঙ্গ পেলেই এগুলো বোমার মতো বিস্ফোরিত হতেও পারে। ফুপুর গায়ে তখন এই ভয়ঙ্কর আগুন চলছিল, তখন তার চারপাশে ওই দাহ্য পদার্থগুলো ছেটানো ছিল। সাধারণ বিজ্ঞানের সূত্র অনুযায়ী সেই ব্যালকনিতে তখন এক ভয়ঙ্কর বিস্ফোরণ হওয়ার কথা ছিল। পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ার কথা ছিল, কিন্তু অবিশ্বাস্য ব্যাপার হল আগুন শুধু ফুপুর শরীরেই নির্দিষ্ট জায়গাতে সীমাবদ্ধ ছিল। তার আশেপাশে কোনো রঙের কৌটা বা কোনো স্পিরিটের বোতল, এমনকি ব্যালকনিতে থাকা কোনো কাপড়ে একটুও আঁচ লাগেনি। আগুনটা যেন শুধু তাকেই গ্রাস করার জন্য এসেছিল। খোদ কোনো এক শয়তান জিন হয়তো এই কাজ করেছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে আমার স্বামীর ছোট ভাই তাৎক্ষণিক অর্থে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। সে গগনবিদারী চিৎকার করে ঘর থেকে সোজা বাইরে রাস্তায় দৌড়ে পালিয়ে যায়। আমার স্বামী তখনও হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল, পা দুটো ফ্লোরের সাথে জ্যাম হয়ে গেল, যেন নড়াচড়া করার কোনো ক্ষমতা নেই। ফুপুরে প্রসারিত হাত দুটো যেন তাকে সম্মোহিত করে ফেলেছিল। পরক্ষণেই সম্ভিত ফিরে পেয়ে সে দৌড়ে গিয়ে সামনের বাড়ির প্রতিবেশীদের ডাকতে শুরু করল। প্রতিবেশী মানুষজন ছুটে আসার আগেই যা হওয়ার হয়ে গিয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে যখন তারা সেখানে পৌঁছান তখন ফুপুর শরীরটা পুড়ে একদম কয়লার মতো হয়ে গিয়েছিল। মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে একটা মানুষের শরীর এভাবে পুড়ে কয়লা হয়ে যাওয়াটা চিকিৎসা বিজ্ঞান এবং সাধারণ যুক্তির সম্পূর্ণ বাইরে। পরবর্তীতে বিশেষজ্ঞদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছিলাম মানুষের শরীরকে এভাবে সম্পূর্ণ ভস্মীভূত করতে হলে প্রায় 1600 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার প্রয়োজন হয় এবং এই তীব্র তাপমাত্রায় একটি শরীরকে পোড়াতে অন্তত 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। অথচ ফুপুর ক্ষেত্রে পুরো ঘটনাটি ঘটেছে মাত্র 15 মিনিটের ব্যবধানে। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হল যখন তিনি জ্বলছিলেন তখন তার মুখ থেকে সামান্য গোয়ানের শব্দ ছাড়া কোনো চিৎকারই বের হয়নি। তিনি শুধু দেয়ালের সাথে হেলান দিয়ে বসেছিলেন। আমার স্বামীর স্মৃতিতে আজও সেই দৃশ্যটা একদম গেঁথে আছে। ফুপুর সেই প্রসারিত হাত, যে হাত দিয়ে তিনি ছোটবেলায় তাদের খাইয়ে দিতেন, আদর করতেন, সেই হাত দুটো আগুনের শিখার ভেতর দিয়ে তাকে ডাকছিল। এই মর্মান্তিক ঘটনার পর স্বাভাবিকভাবেই এলাকায় প্রচুর কানাঘুষা শুরু হয়। মানুষ তো কাজই হলো গুজব ছড়ানো। অনেকেই বলতে শুরু করল যে ফুপু হয়তো অসুস্থতার কারণে চরম হতাশায় ভুগছিলেন। তার প্যারালাইসিসও ছিল, তিনি ঠিকমতো চলাফেরা করতে পারতেন না, তাই হয়তো তিনি নিজেই নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন। কিন্তু আমার স্বামী এবং পরিবারের অন্য সদস্যরা এই দাবি সম্পূর্ণ প্রত্যাখ্যান করেন। প্রথমত, ফুপু একজন অত্যন্ত ধর্মপ্রাণ মুসলিম মহিলা ছিলেন। তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, সবসময় আল্লাহর জিকির করতেন। ইসলাম ধর্মে আত্মহত্যা একটি মহাপাপ এবং তিনি কোনোভাবেই এই কাজ করতে পারেন না। দ্বিতীয়ত, তার শারীরিক অবস্থা এমন ছিল না যে তিনি নিজে নিজে নিজের গায়ে দাহ্য পদার্থ ঢেলে আগুন লাগাতে পারবেন। আর সবচেয়ে বড় কথা, পুরো ব্যালকনিতে বা তার আশেপাশে এমন কোনো আলামত পাওয়া যায়নি যা প্রমাণ করে যে তিনি বাইরে থেকে কোনো আগুন ব্যবহার করেছেন। কোনো দেয়াশলাই, কোনো লাইটার বা কোনো স্পিরিটের বোতল থেকে আগুন ছড়ানোর কোনো চিহ্নই সেখানে ছিল না। যেহেতু ঘটনাটি 1987 সালের, সেই সময় আমাদের দেশে ফরেন্সিক তদন্তের ব্যবস্থা খুব একটা উন্নত ছিল না। পুলিশ সাধারণত একটি দল এসে তদন্ত করে চলে যায়। তারা দেখতে পায় বাড়িতে কোনো বয়স্ক মানুষ ছিল না, বাইরে কোনো মানুষের পক্ষেও এই ব্যালকনিতে প্রবেশ করে গায়ে আগুন ধরিয়ে দেওয়াটা সম্ভব ছিল না। সামনের বাড়ির একজন প্রতিবেশী পুলিশকে সাক্ষ্য দেন, তিনি ঘটনার মাত্র 10 মিনিট আগে ফুপুকে ব্যালকনির গ্রিল ধরে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন। তার মানে তিনি ঘটনার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত সম্পূর্ণ জীবিত এবং স্বাভাবিক ছিলেন। তদন্ত শেষে পুলিশও কোনো যৌক্তিক সমাধানে পৌঁছাতে ব্যর্থ হয়। তারা ফাইলটি এই বলে বন্ধ করে দেয় যে এটি হয়তো কোনো আত্মহত্যার ঘটনা, কিন্তু আমার পরিবারের মানুষেরা জানি এটি কোনোভাবেই আত্মহত্যা ছিল না। এটা কোনো অশুভ জিনের কাজ ছাড়া আর কিছুই হতে পারে না। আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন, যদি নিজের হাতে একটি ছোট চিমটিও কাটেন তাহলে আপনারা ব্যথা পাবেন, আর একজন মানুষের পুরো শরীর আগুনে জ্বলছে, অথচ সে এক বিন্দু নড়াচড়া করছে না, চিৎকার করছে না, বাঁচার জন্য কোনো আকুতি করছে না। এটি কিভাবে সম্ভব? দুনিয়ার সবচেয়ে সহ্য ক্ষমতা সম্পন্ন মানুষটিও আগুনে পড়লে যন্ত্রণায় ছটফট তো করবেই, চিৎকার করবে, কিন্তু ফুপু সম্পূর্ণ স্থির ছিলেন। অনেকেরই যুক্তি দেখাতে পারেন, অনেকে অনেক কথা বলতে পারেন, তার প্যারালাইসিস ছিল, তিনি দৌড়াতে পারেননি, কিন্তু তার প্যারালাইসিস তো আংশিক ছিল। একটা মানুষের গায়ে আগুন জ্বললে অন্তত ছটফট তো করবে, তিনি তো চাইলে হাত পা ছুটতেই পারতেন, কিন্তু তার প্যারালাইসিস তো সেরকম অবস্থায় তাকে নিয়ে যায়নি যে তিনি হাত পা ছুটতে পারতেন না। শুধু একটি নির্দিষ্ট স্থানে বসে পুড়ে কয়লা হয়ে গেছেন। পরিবারের কাছে আজও সেই জায়গাটার ছবি ধরা আছে। অবিশ্বাস্যভাবে ব্যালকনির মেঝেতে শুধু ফুপুর বসে থাকার জায়গাটি পুরো কালো হয়ে আছে, তার চারপাশে এক ইঞ্চি জায়গাতেও আগুনের কোনো চিহ্ন নেই। পুলিশ এবং সমাজের মানুষেরা এটিকে পরিবারের ভেতরে কারো কাজ বলে সন্দেহ করেছিল, কিন্তু পরে তারা বুঝতে পারে যে দুটো ছোট বাচ্চা কখনো এই কাজ করতে পারবে না, আর যদি কেউ করেও থাকে তবে আগুন এত দ্রুত কিভাবে ভস্মীভূত করল। অনেক বছর পর যখন বিশ্বজুড়ে কোভিড মহামারী শুরু হল, তখন আমরা সবাই গৃহবন্দী হয়ে পড়লাম। লকডাউনের সেই অলস দিনগুলোতে আমাদের হাতে অফুরন্ত সময় ছিল। একদিন ইন্টারনেটে সময় কাটানোর সময় আমি একটি পুরনো ডকুমেন্ট সিরিজ দেখতে শুরু করি আনসলভ মিস্ট্রি নিয়ে। সেখানে প্যারানর্মাল এবং অখ্যাত এবং কুখ্যাত অনেক ঘটনা নিয়ে আলোচনা করা হতো। আমি সেই সিরিজের একটি বিশেষ পর্ব দেখছিলাম। পর্বতের বিষয়বস্তু ছিল মানুষের শরীরে স্বতঃস্ফূর্তভাবে আগুন ধরে যাওয়া। বিজ্ঞান আজ পর্যন্ত এর কোনো সুস্পষ্ট বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারেনি। এটি এখনো প্যারানর্মাল বিষয় হয়েই পড়ে আছে। এই রহস্যময় ফেনোমেনা আর অনুযায়ী মানুষের শরীরের ভেতর থেকে হঠাৎ করে এক অজানা কারণে আগুন জ্বলে ওঠে। আমি জানি না এটা কতটুকু সত্য। আমি যখন ওই পর্বটি দেখছিলাম তখন সেখানে তারা এক ধরনের তিনটি আলোচনার কথা উল্লেখ করেছিল। আমি অবাক হয়ে লক্ষ্য করলাম ওই তিনটি ঘটনার সাথে আমাদের ফুপুর ঘটনার অদ্ভুত মিল রয়েছে। এই তিনটি ঘটনাটি ভুক্তভোগীদের চলাফেরার সীমাবদ্ধতা ছিল, অর্থাৎ তারা কোনো না কোনোভাবে প্যারালাইজড বা শারীরিক প্রতিবন্ধকতার শিকার ছিলেন। ফুপুর ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল, তবে ওই অনুষ্ঠানে দেখানো ঘটনাগুলোর একটি পার্থক্য ছিল। সেখানকার ভুক্তভোগীরা প্রচুর ধূমপান বা মদ্যপান করতেন, কিন্তু আমাদের ফুপু ছিলেন অত্যন্ত ধার্মিক। যা আমি আগেই বলেছি, মদ্যপান বা ধূমপানের মতো কোনো কিছুর প্রশ্নই ওঠে না। তিনি সবসময় পবিত্র জীবনযাপন করতেন। হয়তো তিনি তার ডায়াবেটিস বা প্রেশারের জন্য কিছুটা ঘুমের ওষুধ খেতেন, কিন্তু সেগুলোর কারণে এমন কিছু হওয়া চিকিৎসা বিজ্ঞানে অসম্ভব। যখন আমি আমার স্বামীকে এই ডকুমেন্টারি দেখালাম, সে খুব একটা আগ্রহ দেখাল না। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, বাধ্য এসব অনেক পুরনো কথা, এগুলো ঘেঁটে আর কোনো লাভ নেই। আসলে মানুষের মনের একটি প্রতিরক্ষামূলক ব্যবস্থা থাকে, যে স্মৃতিগুলো তাকে চরম কষ্ট দেয় বা ট্রমার সৃষ্টি করে, মানুষ অবচেতনভাবে সেই স্মৃতিগুলো থেকে দূরে থাকতে চায়। আমার স্বামীর ছোট ভাইয়ের জীবনে তো এই ঘটনার প্রভাব এতটাই সুদূরপ্রসারী ছিল যে সে দীর্ঘদিন মানসিক অবসাদে ভুগেছিল। আমরা বছরে হয়তো একবার যখন সবাই একত্রিত হই তখন এই বিষয়টি নিয়ে কথা ওঠে। তখন বুঝতে পারি ছেলেবেলার সেই 15 মিনিটের ঘটনাটি তাদের জীবনকে কিভাবে ক্রাশ করে রেখেছে। তবে এই ঘটনার এখানেই শেষ নয়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটি আমি আপনাদের এখন বলতে যাচ্ছি। ফুপুর সেই ঘটনার পর আমরা মিরপুরে সেই বাসা ছেড়ে অন্য এলাকায় চলে আসি। সেটা মানে আমার হাজবেন্ডরা মিরপুরের সেই বাসা ছেড়ে অন্য এলাকায় চলে আসে। সেটা 1989 সালের কথা। তখন ধানমন্ডির নতুন বাসায় ওঠে তারা। এই এলাকার পরিবেশ ছিল একদম অন্যরকম। আমার স্বামী বলেন, আমাদের সেই নতুন ধানমন্ডির বাসার ঠিক সামনে একটি পরিবার বসবাস করত। সেই পরিবারের সদস্য সংখ্যা ছিল অনেক, মা বাবা এবং তাদের প্রায় 7-8টি সন্তান ছিল, যাদের মধ্যে বেশ কয়েকজন কন্যা সন্তান। তাদের একটি মেয়ের সাথে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করে। মেয়েটির বয়স তখন হয়তো 18 কি 19 হবে। চারপাশের মানুষজন এবং প্রতিবেশীরা বলাবলি করতে শুরু করলো যে মেয়েটির উপর খারাপ জিনের আসর পড়েছে। আমাদের সমাজে যেমনটা হয় আর কি। পরিবারের লোকজন তখন বিভিন্ন জায়গা থেকে বড় বড় আলেম ও হুজুরদের ডেকে আনতে লাগলেন। হুজুরে এসে মেয়েটিকে সামনে বসিয়ে পবিত্র কোরআন থেকে সূরা বাকারা ও অন্যান্য আয়াত তিলাওয়াত করে মুরুগাইয়া করার চেষ্টা করতেন, কিন্তু মেয়ের অবস্থার কোনো উন্নতি হয়নি। আমার স্বামীর বড় ভাই একদিন আমাদের কাছে এসে সেই মেয়েটির একটি ঘটনা বর্ণনা করলেন। একদিন তাদের বাড়ি থেকে প্রচণ্ড চিৎকার ও কান্নাকাটির শব্দ আসছিল। প্রতিবেশীর অধিকার হিসেবে বড় ভাই সেখানে ছুটে গিয়েছিলেন সাহায্য করার জন্য। তিনি ঘরের ভেতরে গিয়ে যে দৃশ্য দেখেছিলেন তা দেখে তার নিজেরই বাকরুদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল। আপনারা হয়তো অনেক ভৌতিক সিনেমা দেখেছেন, সেখানে একটি মেয়ে বিছানায় শুয়ে থাকে আর তার বিছানাটি প্রচন্ড জোরে কাঁপতে থাকে, ঠিক সেই দৃশ্যটি সেখানে ঘটছিল। মেয়েটি যে খাটে শুয়েছিল সেই ভারী কাঠের খাটটি আক্ষরিক অর্থেই কেমন যেন শূন্যে ভেসে উঠে থরথর করে কাঁপছিল। ঘরের সবাই ভয় সিটিয়েছিল, খোদ কোন শক্তিশালী জিন হয়তো ভর করেছিল তার উপর। যদি স্পেসিফিকলি বলি তাহলে বলতে হবে ইফরিত জিন। কিছুক্ষণ যাবার পর খাটের সেই ভৌতিক কাঁপুনি বন্ধ হল। তখন মেয়েটি খাট থেকে নেমে এসে ড্রয়িং রুমের একটি চেয়ারে ধপাস করে বসে পড়ল। সে অত্যন্ত রাজকীয় ভঙ্গিতে এক পায়ের ওপর আরেক পা তুলে বসল, যেন সে কোন একটা দলের সর্দার বা রাজা বাচ্চা টাইপের কিছু, এবং অনর্গল ইংরেজিতে কথা বলতে শুরু করল। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল তার সেই উচ্চারণ ছিল একদম নিখুঁত ব্রিটিশ অ্যাকসেন্টের। আমরা পরে জানতে পেরেছিলাম যে হুজুরা বলেছিলেন তার ওপর নাকি এমন কোন জিন ভর করেছে যে অনেক শক্তিশালী। এই ঘটনার পর থেকে আমরা ওই মেয়েটিকে প্রচন্ড ভয় পেতাম। মাঝে মধ্যেই গভীর রাতে আমরা আমাদের অ্যাপার্টমেন্টের লবিতে দ্রুত গতিতে হাঁটাহাঁটি করতে দেখতাম তাকে। সে একা একা নিজের সাথে ব্রিটিশ উচ্চারণে বিড়বিড় করে কথা বলত। বাড়ির বড়রা আমাদের কঠোরভাবে নিষেধ করে দিয়েছিলেন আমরা যেন কোনোভাবেই কখনোই তার সামনে না যাই। আমরা ভয়ে ভয়ে জানালার গ্রিলের ফাঁক দিয়ে তাকে দেখতাম। দিনের পর দিন আমরা লক্ষ্য করলাম মেয়েটির শারীরিক অবস্থার চরম অবনতি হচ্ছে আর তার ওজন খুব দ্রুত কমে যাচ্ছিল। তাকে দেখে রীতিমতো জীবন্ত কঙ্কালের মতো দেখাচ্ছিল। গালের হাড়গুলো উঁচু হয়ে বেরিয়ে এসেছিল, চোখের নিচে ঘন কালো দাগ পড়ে গিয়েছিল। তাকে দেখলে যে কারো মনের ভেতর একটা অজানা আতঙ্ক কাজ করত। এক পর্যায়ে মেয়েটি ঘর থেকে বের হয় বন্ধ করে দিল। কিছুদিন পর আমার স্বামীর পরিবার নানা কারণে ধানমন্ডির ওই বাসাটি ছেড়ে দেয় এবং আমরা দেশের বাইরে চলে আসি। এরপর অনেক বছর কেটে গেছে। 90-এর দশকের মাঝামাঝি সময়ে আমার বড় ভাইয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য আমরা আবার বাংলাদেশে ফিরে আসি। দেশে ফেরার পর আত্মীয় স্বজন এবং পুরনো পরিচিতদের সাথে দেখা সাক্ষাৎ করার একটি রেওয়াজ আমাদের সমাজে রয়েছে। সেই রেওয়াজ মেনে একদিন আমরা আমাদের ধানমন্ডির সেই পুরনো প্রতিবেশীদের সাথে দেখা করতে গেলাম। সেখানে যাওয়ার পর আমরা যে খবরটি শুনলাম তা শুনে আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাওয়ার উপক্রম হল, মাথাটা ভবহ করে উঠল। আমরা জানতে পারলাম ওই পরিবারের মোট 3টি কন্যা সন্তান এর মধ্যেই মারা গিয়েছে। তাদের মৃত্যুর কারণ ছিল অত্যন্ত মর্মান্তিক। একটি মেয়ে মারা গিয়েছিল ভয়াবহ সড়ক দুর্ঘটনায়, আরেকটি মেয়ে দীর্ঘদিন ক্যান্সারের সাথে লড়াই করে মৃত্যুর কোলে ধরে পড়েছিল, আর তৃতীয় যে মেয়েটি মারা গিয়েছিল সে ছিল সেই জিনগ্রস্ত মেয়েটি। আপনারা কি অনুমান করতে পারেন ওই জিনগ্রস্ত মেয়েটি কিভাবে মৃত্যুবরণ করেছিল? পানিতে ডুবে নাকি কোনো অসুস্থতায়? না, তার মৃত্যু হয়েছিল ঠিক আমাদের ফুপুর মতো। পরিবারের সদস্যরা কান্নাকাটি করে আমাদের জানালেন একদিন দুপুরের দিকে ওই মেয়েটি ব্যালকনিতে ইজি চেয়ারে বসেছিল, হঠাৎ করে অব্যক্ষতভাবে তার শরীরে আগুন ধরে যায়। পরিবারের লোকজন কিছু বোঝে ওঠার আগে সেই ব্যালকনিতে বসে থাকা অবস্থাতে সম্পূর্ণ পুড়ে কয়লা হয়ে যায়, ঠিক যেমনটি ঘটেছিল আমাদের ফুপুর সাথে মিরপুরের সেই বাসায়। আমি যখন এই কথাটি শুনলাম আমার মনে হল আমার শরীরের এক ফোঁটা রক্ত যেন অবশিষ্ট নেই। শুধু আলাদা দুটো পরিবারে এরকম ঘটনা কিভাবে ঘটতে পারে, একইভাবে একই পরিস্থিতিতে কিভাবে সম্ভব এটা? ফুপুর মৃত্যুর ঘটনা ঘটেছিল 1987 সালে মিরপুরে, আর এই মেয়েটির মৃত্যুর ঘটনা ঘটল তার কয়েক বছর পর ধানমন্ডিতে। দুটো ঘটনার মধ্যে আপাত দৃষ্টিতে কোনো সরাসরি সংযোগ ছিল না, কিন্তু মৃত্যুর ধরন ছিল হুবহু এক। ধানমন্ডির ওই বাসায় যখন আমরা প্রথম গিয়েছিলাম তখন প্রতিবেশীরা আমাদের ফিসফিস করে বলেছিল এই বিল্ডিংয়ে নাকি কিছু সমস্যা আছে, বিল্ডিংয়ে নাকি জিনের আখড়া। তখন আমরা এসব কথায় কান দেইনি, কিন্তু এই ঘটনাটি শোনার পর আমাদের মনে একটা গভীর সন্দেহের বীজ বপন হয়ে গেল। এই যে আগুন লাগার বিষয়টা, এটি কি কোনো অভিশাপ, কোনো জিনের কাজ, বা এটি জায়গা থেকে অন্য জায়গায় কি স্থানান্তরিত হয়, নাকি এর পেছনে রয়েছে মানসিক আঘাতের কোনো গভীর সংযোগ? আমার শাশুড়ি মা এই ঘটনার পর আরেকটি পরিবারের কথা বলেছিলেন। পরিবারটি ছিল আমাদের দুঃসম্পর্কের আত্মীয়। আমি তাদের কখনো সামনাসামনি দেখিনি, তাদের নামও আমার ঠিক মনে নেই, কিন্তু আমার শাশুড়ি মায়ের মুখে আমাদের জীবনের যে মর্মান্তিক ঘটনা শুনেছিলাম, যে কোনো মানুষের আত্মাকে তা কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ওই পরিবারের মোট চারজন সন্তান ছিল, তারা অত্যন্ত সুখী একটি পরিবার হতে পারত, কিন্তু তাদের উপর যেন কোনো অদৃশ্য অশুভ জিনের অভিশাপ ভর করছিল। তাদের সন্তানদের সাথে এক ভয়ঙ্কর ও অভিশপ্ত ঘটনা ঘটল। যখনই তাদের কোনো সন্তানের বয়স 17 বছর পেরিয়ে 18 বছরে পদার্পণ করত, ঠিক তখনই কোনো না কোনো এক অজানা কারণে সেই সন্তানের মৃত্যু হতো। প্রথমে যখন তাদের বড় সন্তানের বয়স 18 হল, তখন একদিন সে একেবারে খুব সুস্থ স্বাভাবিক অবস্থায় ড্রয়িং রুমে বসেছিল, হঠাৎ করে সে মাটিতে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ডাক্তাররা কোনো সঠিক কারণ খুঁজে বের করতে পারেননি, তারা হয়তো একে হার্ট অ্যাটাক বা সাধারণ কোনো মৃত্যু হিসেবেই ধরে নিয়েছিলেন। বাবা মা স্বাভাবিকভাবেই শোকে পাথর হয়ে গিয়েছিলেন, কিন্তু নিয়তির লিখন মেনে নিয়ে তারা বাকি সন্তানদের নিয়ে বাঁচার চেষ্টা করেছিলেন। এরপর যখন তাদের দ্বিতীয় সন্তানের বয়স 18 বছর হল, ঠিক একইভাবে কোনো পূর্বলক্ষণ ছাড়াই তারও মৃত্যু হল। একটি পরিবারে দুটি তাজা প্রাণ এভাবে বিনা কারণে ঝরে যাওয়ার পর তাদের মানসিক অবস্থা কি হতে পারে তা শুধু ভুক্তভোগীরাই বুঝতে পারেন। কিন্তু অভিশাপ এখানেই থেমে থাকেনি। তাদের তৃতীয় সন্তান, যে হয়তো ভেবেছিল তার বড় ভাই বোনদের মতো, তারও পরিণতি একই হবে। সেও যখন 18 বছরে পা রাখল, তখন মৃত্যুর ফেরেশতা এসে তাকেও ঠিক একইভাবে তুলে নিয়ে গেল। পরপর তিনটি সন্তানের 18 বছর বয়সে এমন রহস্যময় মৃত্যু কোনোভাবেই স্বাভাবিক কোনো ঘটনা হতে পারে না। প্রথমবার হলে মানুষ তাকে দুর্ঘটনা ভাববে, দ্বিতীয়বার হলে ভাগ্যকে দোষ দেবে, তৃতীয়বার যখন একই ঘটনা হবে তখন মানুষ অশুভ জিনের উপস্থিতির কথা বিশ্বাস করবে। এই তিনটি মৃত্যুর পর বাবা মা চরম আতঙ্কে ভুগতে শুরু করলেন। তাদের একটি সন্তান বেঁচেছিল, সেই ছোট ছেলেটির বয়স তখন মাত্র 12 কি 13 বছর হবে। বাবা মা ভয় পেলেন যে এই অভিশপ্ত ছায়া হয়তো তাদের শেষ সম্বলকেও কেড়ে নেবে, তাই তারা কোনো কিছু না ভেবে রাতারাতি সবকিছু বিক্রি করে বাংলাদেশ ছেড়ে আমেরিকায় পাড়ি জমান, শুধু এই আশায় যে হয়তো দেশ বদলালে এই অভিশাপ তাদের থেকে দূরে চলে যাবে। সেই মায়ের একটাই ভয় ছিল, কখন তার ছেলের বয়স 18 হবে। আজ আর আমার জানা নেই সেই ছেলেটি বেঁচে আছে কিনা বা সে 18 বছর পার করতে পেরেছে কিনা। আমি শুধু আল্লাহর কাছে দোয়া করি ছেলেটি যেন সুস্থ থাকে এবং দীর্ঘজীবী হয়। এই তিনটি আলাদা ঘটনা আমি আপনাদের এতক্ষণ বললাম, এর মধ্যে আপাত দৃষ্টিতে কোনো যোগসূত্র নেই, কিন্তু যদি একটু গভীরভাবে চিন্তা করেন তবে দেখবেন এর প্রত্যেকটির কেন্দ্রেই রয়েছে চরম মানসিক আঘাত বা ট্রমা। আমার স্বামীর এই ঘটনাগুলো নিয়ে বলতে চান না, তিনি এগুলো বিশ্বাস করেন না বলে এড়িয়ে যান, কিন্তু মনে মনে তিনি এগুলো বিশ্বাস করেন সেটা আমি জানি। কিন্তু আমি নিজে মনোবিজ্ঞান নিয়ে অনেক পড়াশোনা করেছি, মানসিক স্বাস্থ্য বিষয়টি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি একটা খুব ভালোভাবে বুঝতে পারি যে একজন মানুষের বাইরে থেকে হাসি খুশি দেখালেও তার ভেতর হয়তো এক ভয়ঙ্কর অন্ধকার জগৎ লুকিয়ে থাকতেই পারে। সমাজ হয়তো ভাবে তার জীবন তো অনেক সুন্দর, স্বামী স্ত্রী সন্তান নিয়ে পরিবার বেশ সুখী আছে, কিন্তু মানুষের মনের গহীনে কি ট্রমা লুকিয়ে আছে তার কেউ ওজন করতে পারে না, পরিমাপ করতে পারে না। আজকাল আমি এই বিষয়গুলো নিয়ে গবেষণা করার চেষ্টা করছি, এই যে অব্যক্ষত বিষয়গুলো, মানুষের মানসিক ট্রমা যে এতটা গভীর এবং অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে তা নিয়ে এখন অনেক গবেষণাই কাজ করছেন। যেখানেই কোনো গভীর মানসিক আঘাত থাকে সেখানে এই অদৃশ্য অশুভ শক্তিগুলো বা জিনের বাসা বাঁধার সুযোগ হয়। আপনারা হয়তো সবসময় এটা খেয়াল করেছেন, মানুষকে বলতে শুনেছেন, যারা সাধারণত মানসিকভাবে একটু দুর্বল হয় তারাই হয়তো বা পজেস্ট হয় বা জিনে আক্রান্ত হয় বা তাদের উপর কোনো অশুভ শক্তি ভর করে, শুনেছেন তো আপনারা হয়তো বা। এটা কেন হয় এর কারণ আজ পর্যন্ত কেউ জানে না, আমিও জানি না, জানার চেষ্টা করছি। যখন মানুষের কোনো চরম ধাক্কা খায় তখন ব্রেনের ফ্রিকোয়েন্সি হয়তো এমন একটা স্তরে চলে যায় যা সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। তখন তাদের চোখের সামনে এমন কিছু জিনিস ধরা পড়ে যা আমরা স্পষ্টভাবে দেখতে পাই না, তাদের সাথে এমন সব ঘটনা ঘটে যা বৈজ্ঞানিক ব্যাখ্যা হিসেবে বইতে লেখা থাকে না। তারা তখন এমন জিনিসপত্র এক্সপিরিয়েন্স করে বা দেখতে শুরু করে যা আমরা সাধারণ মানুষ দেখতে পাই না। সেই 1987 সালের কথা চিন্তা করলে আজও অবাক লাগে, তখন যদি উন্নত ফরেন্সিক তদন্তের ব্যবস্থা থাকত তাহলে হয়তো আমরা ফুফুর সেই মৃত্যুর কারণ জানতে পারতাম, হয়তো জানতে পারতাম ধানমন্ডির সেই জিনগ্রস্ত মেয়েটির শরীরে কিভাবে আগুন ধরেছিল, আমি এই তিনটি ঘটনা আপনাদেরকে আলাদাভাবে শেয়ার না করে একভাবে শেয়ার করলাম, এর পেছনেও একটা কারণ রয়েছে। কারণ আমার ফুপু মানে আমার হাজবেন্ডের ফুপু আর যে মেয়েটা পুরো মারা গিয়েছিল তাদের ঘটনাটা একদম সিমিলার, এবং আমার যতটুকু মনে হয় এই দুটি ঘটনার পেছনের কারণ একই হতে হবে। আর একটা ঘটনা কিছুটা অদ্ভুত, যে 18 বছর পার হলেই মারা যায়, এটাও শেয়ার করে ফেললাম আপনাদের সাথে। কিন্তু অন্তত আজকের দিন পর্যন্ত এই ঘটনাগুলো অনেকের কাছে অজানা ছিল, রহস্য ছিল। আপনারা অনেক ধন্যবাদ এই ঘটনাটি এতক্ষণ ধরে শোনার জন্য। প্রিয় লিসেনার্স, আমি মোহাম্মদ সিফাত আলম, আপুর শেয়ার করা ঘটনাটি এতক্ষণ আপনাদের পড়ে শোনালাম। আশা করি আপনাদের ঘটনাটি ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে জানাবেন, ভালো না লাগলেও জানাবেন, এবং কি টাইপের ঘটনা আপনারা পছন্দ করেন সেটাও আমাদেরকে জানাতে পারেন, তাহলে আমরা সেই টাইপের ঘটনাই কালেক্ট করার চেষ্টা করব এবং আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। তবে ঘটনাটি পড়ার সময় আমি নিজেও বেশ অস্বস্তি অনুভব করছিলাম। আসলে জিন বা শয়তানের ক্ষমতা যে কতটা ভয়ানক হতে পারে তা আমরা সাধারণ মানুষ কল্পনা করতে পারি না। আল্লাহ আমাদের সবাইকে এসব অশুভ শক্তি থেকে হেফাজত করুন। ইনশাল্লাহ খুব দ্রুতই আবার নতুন কোন ঘটনা নিয়ে হাজির হব আপনাদের মাঝে। ততদিন সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভূত.com এর সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।
আমি শুধু তোমার সাথেই থাকতে চাই।
কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুই তুই চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও।
সবটাই কি ইলুশন নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with Russell।
আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলেই আছি। এখানে অনেক ঘটনা রয়েছে, যে ঘটনাগুলো আমাদের ওয়েবসাইটেও দেওয়া আছে, www.bhoot.com.bd। চাইলে শুনে আসতে পারেন, কোনো ইন্টারাপশন হবে না। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, ভালো লাগবে আপনাদের। নতুন একটা ঘটনায় যাব, চলুন শুরু করা যাক।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন আর আপনি সবসময় ভালোর দলে থাকেন। আমার নাম সাকিব আল ফাহিম, আমি ময়মনসিংহ থেকে বলছি। আমি আপনার একজন অনেক বড় ভক্ত। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব সেই ঘটনাটি আমার নিজের সাথেই ঘটে গিয়েছিল। ঘটনাটি ঘটেছিল 2022 সালের ডিসেম্বর মাসে, শীতের দিকে। তখন আমাদের স্কুলের বার্ষিক পরীক্ষা শেষে আমরা গ্রামের বাড়িতে বেড়াতে যাই, সেখানেই মূলত আমার সাথে সেই ঘটনাটি ঘটেছিল। তো আমি বরাবরই ভূত নিয়ে একটু আগ্রহী। আমি আপনার প্রতিটি ভূত.com এর এপিসোড শুনতাম, শুনি, শুনব, তাই সবসময় মনে হতো আপনাকে একটি আপনার শোতে একটি ঘটনা পাঠাবো। তাই সবসময় আমার বড় ভাইয়া বা যাকেই পেতাম জিজ্ঞেস করতাম তাদের সাথে কোনো এরকম প্যারানর্মাল ঘটনা ঘটেছিল কিনা। তো আমি সবসময় এরকম ঘটনা কালেক্ট করার চেষ্টা করতাম। তো মূল ঘটনায় আসি, যেদিন ঘটনাটি ঘটেছিল সেদিন মূলত আমরা আমাদের গ্রামের 4-5 জন কাজিন মিলে আমরা আমাদের বাড়ির বারান্দায় বসে ভূত.com এর একটি শো শুনছিলাম। হঠাৎ করে আমার মনে আসলো, ও আপনার আগে একটা ঘটনা বলা দরকার। আমাদের বাড়ির সাথেই আমার দূর সম্পর্কে একটা দাদু থাকতো, ওনাকে আমরা সবাই দাদু বলেই ডাকতাম। তো তখন আমি সবাইকে বলি যে সেই দাদুর কাছে কোনো ঘটনা থাকতে পারে এরকম প্যারানর্মাল ঘটনা, কারণ আমি ছোটবেলায় শুনেছি সেই দাদুকে নাকি একবার জিনে আসর করেছিল, অনেক সমস্যা হয়েছিল। তো আমি এটা জানার জন্য সবাইকে বলি যে দাদুকে জিজ্ঞেস করলে হয়তোবা কোনো এরকম ঘটনা কালেক্ট করা যাবে। তো সবাই সম্মতি প্রকাশ করে সবাই মিলে আমরা দাদুর কাছে যাই। তো দাদুকে গিয়ে জিজ্ঞেস করি, দাদু তোমার সাথে কি কোনো এরকম প্যারানর্মাল বা এরকম ভূত জিনের ঘটনা ঘটেছিল কিনা? তো দাদুর মুখটা কেমন যেন একটু কালো হয়ে যায়, একটু কেমন যেন অস্বাভাবিক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকে। আমরা বরাবরই দাদুকে একটু ভয় পেতাম, তাই আমরা সব কাদিন মিলে চলে আসি। সবাই একটু আপসেটি হয়েছিলাম, ভেবেছিলাম কোনো ঘটনা পাবো, কিন্তু দাদু ঘটনা বলতে চাচ্ছিল না। তো আমরা এসে ঘটনা প্রণয় আমরা সেখানে মনে করেন সেই ভূত.কম শুনতেছিলাম। তো আমরা খাওয়া দাওয়া শেষ, সেই রাতে খাওয়া দাওয়া শেষ করে সবাই যার যার ঘরে ঘুমিয়ে যাই। আমি যেখানে ঘুমিয়েছিলাম সেই খাটে শুধু আমি একাই ঘুমিয়েছিলাম। তো আনুমানিক রাত 10টা সাড়ে 10টার সময় আমরা ঘুমিয়ে পড়ি। গ্রামে মূলত 10টা সাড়ে 10টায় অনেক রাত। তো রাতে কয়টা বাজে আমার ঠিক জানি না, হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। চারপাশে প্রচন্ড গরম লাগছিল আমার, শীতকালেও যে এতটা গরম লাগতে পারে আমার আসলে রাসেল ভাই আপনাকে বিশ্বাস করাতে পারবো না, মনে হচ্ছিল। চারপাশে ফুটন্ত পানি, এরকম বাষ্প উঠছে, এরকম প্রচন্ড গরম লাগছিল। তখন আমি চোখ মেলে তাকাই, তাকানোর পর আমি যা দেখতে পাই তা আসলে রাসেল ভাই কোন নর্মাল মানুষ বিশ্বাস করতে পারবে না, এক্সপিরিয়েন্স করতে চাইবে না, এতটা ভয়ঙ্কর জিনিস আমার জীবনে ঘটছে। আমি দেখতে পাই সেই দাদু আমার সামনে ঝুলে রয়েছে, আমার দিকে তাকিয়ে রয়েছে ভয়ার্ত দৃষ্টিতে, ক্ষত বিক্ষত গালগুলো কেমন যেন একটু কালচে কালচে দাগ মনে পুড়ে গিয়েছে এরকম। তো আমার দিকে তাকিয়ে একটি অস্বাভাবিক হাসি দেয়, সেই হাসিটি দেখে আমি এতটাই ভয় পেয়েছিলাম রাসেল ভাই, প্রচন্ড ভয় পেয়েছিলাম। তখন আমি উঠার চেষ্টা করছিলাম বিছনা থেকে, কিন্তু আমার হাত পা একটু নড়াচড়া করতে পারছিলাম না। তখন হঠাৎ করে আমাকে আরো প্রচন্ড ভয় দেখিয়ে সে দাদু একটি হাসি দেয়, সে হাসিটি আমার হাতটা একবার শুকিয়ে যায়, এত ভয়ঙ্কর একটা হাসি। হাসি দিয়ে দাদুটি আমার কাছে বলে, শুনবি ভূতের গল্প? তখন আমি প্রচন্ড জোরে একটি চিৎকার করে আমি তখন সেন্সলেস হয়ে পড়ি। তো সকালে দুপুর 12টার দিকে আমার ঘুম ভাঙে, দেখি আমার আব্বু আম্মু পাশে বসে রয়েছে। তখন আমার শরীরে প্রচন্ড জ্বর ছিল, তো 2-3 দিন পর আমার জ্বর সেরে ওঠে। আমি সবাইকে আমার ঘটনাটি বলি, সবাই বলে যেটা হয়তো কোনো স্বপ্ন দেখেছিল বা এরকম কিছু, কিন্তু আমি জানি আমি কি দেখেছি, কারণ আমার স্পষ্ট মনে আছে আমি তখন সেই দাদুকেই দেখেছিলাম। তখন আমার তখন থেকে আমি সেই রাতের কথা কখনো ভুলতে পারি না, কখনো আমি পর থেকে আমি একা শুতে পারি না। তারপর থেকে আমি সবসময় সেই দাদুকে একটু এড়িয়েই চলতাম, প্রচন্ড ভয় পেতাম দাদুকে। আর রাসেল ভাই এরকম ঘটনা যার সাথে ঘটে সেই বুঝে ঘটনাটি কেমন ভয়ঙ্কর। তো বিশ্বাস করা না করা এটা সম্পূর্ণ নিজের ব্যাপার রাসেল ভাই। তো এই ছিল আমার ঘটনা, ভালো লাগলে সবাইকে শেয়ার কর, সবার কাছে শেয়ার করবেন। এছাড়া আমার কাছে আরো কয়েকটি ঘটনা রয়েছে আমার মামার সাথে ঘটেছে, যদি ভালো লাগে তাহলে আমি শেয়ার করব সকল লিসেনারদের। আসসালামু আলাইকুম, ভূত.কম দীর্ঘজীবী হোক।
আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। আজকের মতো বিদায় নিতে হবে, কথা হবে আবারও আগামী রবিবারে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.কম এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।